12 ফেব্রুয়ারি 2016, বাদ এশা, ছানাপার, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। গুরুত্বপূর্ণ ইসলামী বয়ান পেশ করবেন শেখুল হাদিস আরিফ বিল্লাহ, হযরতে আকদাস হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামাত বরকতুল আলী।
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ثم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا ابن عمر كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك من أهل القبور أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم ما الدنيا الجيبون تا اتاني تنتوي فنستاي جيبون اخاني منوس تيرو قال تاكا جنو عسنين একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ এই দুনিয়াতে থাকে, এই দুনিয়ার থেকে মানুষ বিদায় হয়ে যায়। কিন্তু এই যাওয়ার সময় মানুষের রূপটা যা হয় তো দেখা গেল কেউ নমরুদ হয়ে মারা যায়, কেউ ফেরাউন হয়ে মারা যায়, কেউ কারুন, হামান, সাদ্দাদ, আবুল হাব, আবু জাহাল হয়ে মারা যায়। এই এক ধরনের মানুষ আছে দুনিয়ার জীবন অতিক্রমের পরে শেষ সময় এই পরিচয় নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়। আর কিছু লোক আছে এরকম যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে, আল্লাহ ওয়ালা জিন্দগি বানায়, ফের জান্নাত ওয়ালা হয়ে দুনিয়ার থেকে বিদায় হয়। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি হিসাবে কবুল করেন। ভাই, জান্নাত নসিব হওয়ার তরিকা কি সেটা পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেছেন যে ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে সকল বান্দারা আল্লাহকে ভয় করবে জীবনের সর্বক্ষেত্রে এবং আল্লাহর হুকুম মোতাবেক জিন্দগি বানাবে তো নিঃসন্দেহে তারা জান্নাতের অধিকারী হবে। কোরআন শরীফে রব্বুল আলামিন এই কথা বলছেন এবং আল্লাহ পাকের হুকুম মানার তরিকা হল যে একটা হলো নিজের মন মতো আল্লাহকে মানা, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক আল্লাহকে মানা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন যে আমার হুকুম মানা তোমার ইচ্ছা মতো না, আমার রসুলের তরিকা মোতাবেক হওয়া চাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমার নবীর জীবনে তোমাদের জন্য কামেল সুন্দর নমুনা মডেল মজুদ আছে। তো রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের নামাজের সঙ্গে যে নামাজের মিল হয় সে নামাজ কবুল হয়ে যায়। রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের সেজদার সঙ্গে যে সেজদার মিল হয় সেই সেজদা কবুল হয়ে যায়। রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের যে কোনো আমলের সঙ্গে যে আমলের মিল হয় সে আমল কবুল হয়ে যায়। এজন্য আমার পীর মুর্শিদ কুতুব আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে নকশে কদম নবী কে হ্যাঁ জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যারা অনুসরণ করবে, রসুল্লাহ সাল্লাহ আলাইহি ইসলামের সুন্না এবং আদর্শ তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মানুষদেরকে সাহাবা একরাম রাজিয়াল্লাহু তাআলা আনহুমকে তালিম করতেন, মুসলমানদেরকে বাতলাইতেন যে খালিফুল ইহুদ ওয়ান নাসারা, তোমরা আল্লাহর দুশমন ইহুদ ও নাসারা ইহুদি খ্রিস্টানদের বিপরীত জীবনধারা অবলম্বন করবে। যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যে সুন্নাহ যে দীন যে আদর্শ দান করছেন সেটা কোশ্চেন কেন ইহুদিদের ধর্মের সঙ্গে মিলে না, খ্রিস্টানদের জীবনধারার সঙ্গে মিলে না, কিন্তু মুসলমানদের মধ্যে আজকে বিশাল অংশ ইসলামের যে মূল সুন্দর সুন্দর আদর্শ সেটাকে পরিত্যাগ করে দিয়া এইভাবে চলে যে যে খিচুড়ি জিন্দিগি, যে না পূর্ণ মুসলমান না পুরা ইহুদি, ইমানের ক্ষেত্রে সে মুসলমান, আল্লাহকে মানে, আল্লাহ রসুলকে মানে, আসমানি কিতাব সমূহকে মানে এবং পবিত্র কোরআনকে মানে, রসুল্লাহ প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে মানে। এই দিক থেকে চিন্তা করলে সে একজন মুসলমানই বটে, কিন্তু জীবনের কৃষ্টি কালচার চাল চলন আচার আচরণে খাঁটি মুসলমানের জিন্দগি বানায় না, বরং অনেকটাই দেখতে ইহুদি খ্রিস্টানদের মতো নিজেকে বানায়। কিছু লোক পুলক বোধ করে, আনন্দ বোধ করে যে আমি খুব মডার্ন মুসলমান, অত্যাধুনিক মুসলমান। অত্যাধুনিক মুসলমান বলতে কোনো বিষয় নাই। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা, যে আমি কামিল দিন তোমাদেরকে দান করলাম, নিখুঁত এবং পূর্ণাঙ্গ দিন ধর্ম তোমাদেরকে আমি দান করছি, তো অরাজিতু লাকুম আল ইসলাম দীনা, ইসলাম ধর্মের উপরেই আমি খুশি, এই পূর্ণাঙ্গভাবে ইসলাম নিয়ে আসবা তো তোমাদের জন্য জান্নাতের দুয়ার খোলা। শুনতেছেন ভাইরা, মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয় তো কবরস্থানে যখন যায় কোনো ফেরেশতা এটা জিজ্ঞাসা করবে যে তুমি কি বাইবেলের অনুসারী ছিলে, তুমি কি তৌরাতের অনুসারী ছিলে, প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবী হিসাবে আবির্ভূত হওয়ার পরে আসমানে যত কিতাব ছিল সমস্ত কিতাবগুলো আল্লাহ পাক রহিত করে দিতেন, না তৌরাত না ইঞ্জিল না কোনোটা, কোন বিধান এখন আর চলবে না, একমাত্র পবিত্র কোরআনই কিয়ামত পর্যন্তের মানব জাতির জন্য হেদায়েতের কিতাব। যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই আসমানি কিতাব কোরআন এটা কমপ্লিট কিতাব, পূর্ণাঙ্গ দিক নির্দেশনার সম্পন্ন কিতাব, আর কোন কিতাবের প্রয়োজন নাই এই আসমানি কিতাব কোরআনে কারীম নাজিল হওয়ার পরে। আর যা তুমিন আল্লাহ নূরুন ও কিতাব মুবিন, আল্লাহ পাক জাল্লা জালাল মোহাম্মদ বলেন এই কোরআন যে নাজিল করলাম এর ভিতরে যা আমি চাই আমার সব পছন্দ এটা সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে বর্ণিত আছে এবং এটা সম্পূর্ণ নূরে পরিপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনকে মহব্বত করার তৌফিক আমাদেরকে দান করেন, কোরআনের মোতাবেক জীবন বানানোর তৌফিক আমাদেরকে দান করেন। আজকে মুসলিম বিশ্বে মুসলমানদের মধ্যে যে মুসলমান আল্লাহকে ভালোবাসে না এই কথা বলা কোনো ক্রমে ঠিক না, মুসলমান নিঃসন্দেহে আল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এবং মুসলমানদের মধ্যে চাই সে হাজার গুনার মধ্যে লিপ্তই হোক না কেন কিন্তু একজন মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত, কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জীবন দিতে প্রস্তুত, কিন্তু এত সত্ত্বেও মুসলমান নফসের ধোকা শয়তানের ধোকায় পারিপার্শ্বিকতার কারণে অনেক ক্ষেত্রে ইসলামের পূর্ণ আমল এর অভ্যস্ত থাকে না, অনেক ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থাকে, এটা কোনো ক্রমেই আমাদের জন্য ঠিক না। আমাদের সম্মান আমাদের মর্যাদা আমাদের দুজাহানের কামিয়াবি একমাত্র ইসলামের অনুসরণের মধ্যেই আছেন মহান রব্বুল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসাবে আবির্ভূত হওয়ার পূর্বে আরব দুনিয়াতে যে মানুষগুলো সারা বিশ্বের মানুষের নজরে চরমভাবে ঘৃণার পাত্র ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা ইসলামে দীক্ষিত হওয়ার পরে সারা বিশ্বের রাজা বাদশাহদের চেয়েও লাখ কোটি গুণ উচ্চ মর্যাদার অধিকারী তারা এক একজন হয়ে গেছেন কেবল ইসলামের বরকতে। খুদ না থে জো রাহ পর রূহ কে হাতি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুর্দো কো মসিহা কর দিয়া। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম গ্রহণের বরকতে মৃত মানুষগুলো শুধু জীবিত না, সারা দুনিয়াতে লাখ কোটি মানুষকে অন্ধকার থেকে মুক্ত করে আলোকিত জীবন দেওয়ার মতো এরকম যোগ্যতা সম্পন্ন হয়ে গেছেন তাদের এক একজন। কিন্তু সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গর্ব করে বলতেন যে নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম, আমরা মুসলমানরা সেই জাতি আল্লাহ পাক সারা বিশ্বে আমাদেরকে মর্যাদার সর্বোচ্চ আসন দান করছেন একমাত্র ইসলামের বরকতে, কেবলমাত্র ইসলামেরই সূত্রে। শুনতেছেন ভাইয়েরা, ইসলামের বাইরে যে সকল এই ইসলামের শিক্ষা তালিম তরবিয়তের বাইরে যে সকল দেশ জাতি পৃথিবীর মানব সম্প্রদায়রা আছে, আজকে পশ্চিমা দুনিয়াতে গেলে মানুষ দেখতে পায় যে কি কঠিন অবস্থা। এক ভদ্রলোক নারায়ণগঞ্জের উচ্চ শিক্ষিত মানুষ এবং একজন লায়ন তিনি, উনি এই বছরই কয়েক বছর আমেরিকাতে থাকার পর আসলেন এবং আমার সঙ্গে কথা প্রসঙ্গে বললেন কি যে বেলাল্লাপনা ওখানে, কি কঠিন অবস্থা বলা যায় না। লন্ডনে আমার এক বন্ধু মানুষ, ওনার সঙ্গে করাচিতে দেখা হয়েছিল, তো উনি আমাকে বললেন যে গাড়ি নিয়ে যখন যাইতে থাকি, যখন এরকম হয় ছেলে মেয়ে সব একসঙ্গে, আমার ছেলেরা সাথে, আমার মেয়েরাও সাথে, স্ত্রীর সাথে, যখন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাইতে থাকি রাস্তা দুই ধারে যে পরিস্থিতি থাকে, বলে লজ্জা চক্ষু বন্ধ করে নিচের দিকে চক্ষু বন্ধ করে চুপ হয়ে মাথা নিচু করে বসে থাকে যে কিভাবে যায় রাস্তা দিয়া, এতটা কঠিন দুরবস্থা, এতটা লাঞ্ছনাকর অবস্থা, এতটা অভিশপ্ত হাল সে আল্লাহ রসুল থেকে বিচ্যুতির কারণে। আমার প্রিয় বন্ধুরা, বিশ্বে এই মুসলমানরা তাওহীদের বরকতে, নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের ভালোবাসার বরকতে, তার আদর্শের বরকতে মুসলমান এমন একটা জীবনের অধিকারী হয়, আল্লাহর কসম এক একজন মুসলমান ফেরেশতার নজরও ঈর্ষার পাত্র হয়ে যায়। শুনতেছেন ভাইয়ের, এক বুজুর্গ এটাকে বলছিলেন যে ফেরেশতার ঊর্ধ্বে যদি তুমি উঠতে চাও সেই যোগ্যতা আল্লাহ তোমার ভিতরে রাখছেন, আর পশুর অটল পশুর চেয়ে অধম যদি হইতে চাও সেই যোগ্যতাও আল্লাহ পাক তোমার ভিতরে রাখছেন। আজ মালায় বাহারা দারি ওয়াজ বাহায় নিজহাম বুগজার আজ হজদে বাহায় কাজ মালায় বুগজারি, তুমি মানুষ হইতে চাইলে সে শ্রেষ্ঠ মানুষও হইতে পারো, এমন শ্রেষ্ঠ মানুষ যে ফেরেশতার নজরও তুমি ঈর্ষণীয় হয়ে উঠবে। ফেরেশতারা আসমান থেকে দেখবেন কি সে মানুষ কত সুন্দর, সারা দুনিয়া টানে হারাম দুনিয়ার দিকে, সে ছুটে কেবলই মাওলায় পাকের দিকে। এই মানুষ ফেরেশতার নজরেও সম্মানের পাত্র হয়ে যায়। আর যদি মানুষ চায় তো সে আল্লাহ রসুলের পথকে পরিহার করে দিয়া পশুর চেয়েও আরো নিকৃষ্ট হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতার নজরে ঈর্ষণীয় জিন্দিগি, যে জিন্দিগি সেটা আল্লাহ আমাদের জন্য মঞ্জুর করেন, সেই জিন্দিগি গ্রহণের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন ওয়ামা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে মানুষ নিজের লাগামহীনতা এবং স্বেচ্ছাচারিতার জিন্দগিকে আল্লাহর সন্তুষ্টির স্বার্থে পরিহার করে এবং আল্লাহর ভয়ে জিন্দগিতে সর্বদা কাঁপতে থাকে, সারা দুনিয়া যখন পাপের দিকে ডাকে, জিনা ব্যভিচারের পথ উন্মুক্ত, সুদ ঘুষ মদ মিথ্যা ধোকার পথ উন্মুক্ত, চুরি ডাকাতি সন্ত্রাসের পথ উন্মুক্ত, হাজারো অন্যায় অনাচারের রাস্তা যখন তার চোখের সামনে খোলা, অবাধ সুযোগ তার কাছে মজুদ আছে, কিন্তু এত সত্ত্বেও সে চিন্তা করে যে কাল কিয়ামতে আমার জীবনের সকল কর্মকাণ্ডের রিপোর্ট বই আমল নামা আমার সম্মুখে প্রকাশিত হবে। যদি ভালো জিন্দগি হয় নেক আমল হয়তো জান্নাতের ঠিকানা, আর যদি খারাপ জিন্দগি গুনাহের জিন্দগি লানত জিন্দগি হয় জাহান্নামের ঠিকানা। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যার নেক আমলের পাল্লা ভারী হবে তার জন্য অনন্ত সুখ শান্তির ফয়সালা জান্নাতের ফয়সালা হবে। আর যার নেক আমলের পাল্লা হালকা হবে আর বদির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। মানুষ এই মোটা তাজা হলে মানুষ হয় না, স্বাস্থ্য ভালো হলে মানুষ হয় না, অনেক অনেকগুলো বই পুস্তকের গাঁঠি বহন করলে সে মানুষ হয়ে যায় না, অনেক বড় কোয়ালিফাইড অনেক উচ্চ শিক্ষিত হলে তখন সে উচ্চ বান্দা হয় না, উচ্চ মানুষ হয় না। উচ্চ মানুষ তাকে বলে যে মহান আল্লাহর সঙ্গে নিখুঁত এবং নিবিড় সম্বন্ধ পয়দা করে, সম্পর্ক পয়দা করে। শুনতেছেন ভাইয়েরা, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, কি সীমাহীন মহিমান্বিত সে মহান আল্লাহ, যার যার হাতে সকল কর্তৃত্ব সমস্ত রাজত্ব, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে জীবন দান করছেন মূল্যবান, এরপরে তোমাদের মৃত্যু দান করবেন। আল্লাহ পাকের মধ্যবর্তী সময়টায়, মৃত্যুর পূর্ব ওই সময়টায় দেখতে চান তোমাদের মধ্যে কে আল্লাহ সন্তুষ্টির জন্য কত বেশি ভালো আমল করে। শুনতেছেন ভাই, আমল সে জিন্দগি বানতি হন্নত হি জাহান্নাম ভি ইহা কি আপনি ফিতরত মে না নারী হ্যায় না নূরি, মানুষ নিজের কর্মের দ্বারা জান্নাত জাহান্নাম বানায়। যদি আল্লাহ সন্তুষ্টি মোতাবেক জিন্দগি বানায়, এই মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে, অনন্ত শান্তির ঠিকানা। আদাতুলি ইবাদিয়া সালিহিন মা লা আইনুর রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন যে এই বান্দারা আমাকে সন্তুষ্ট করবে এবং আমার পছন্দ মোতাবেক বন্দিগিওয়ালা জিন্দিগি বানাবে, ওই বান্দাদের জন্য এমন অকল্পনীয় নেয়ামতসমূহ আমি জান্নাতের মধ্যে রাখছি, এই বিশ্বের কোনো মানুষ যেটা একবারের জন্য কল্পনা করা সম্ভব হয়নি, কশিন কালো কেউ কল্পনা করতে পারেনি, না কারো চক্ষু তা দেখছে, না কেউ কানে তা শুনতে পাইছে, না কারো কল্পনায় সেটা কোনোদিন আসা সম্ভব হয়েছে। এমন সব নেয়ামতসমূহ আমার বান্দাদের জন্য আমি প্রস্তুত করে রাখছি জান্নাতের মধ্যে। কিন্তু সেই জন্য রাস্তা কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হুফাতিল জান্নাতু বিল মাকারি হুফাতিন নার বিশাহাবাত আফিদেওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি হুজিবাতিন নার বিশাহাবাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ যে নিজের ইচ্ছামতো খায়েশ মতো লাগামহীন জিন্দগি কাটাবে, তো সে আসলে জাহান্নামের রাস্তা বানাইতেছে। হুফাতিল জান্নাতু বিল মাকারি, আর দুনিয়া যখন হাজারো পাপের দিকে টানতে থাকে, মানুষ কষ্ট করে, না এই নারীর দিকে দেখবো না, এই সিনেমা হলে ঢুকবো না, এই মদের আড্ডা যাব না, চুরি ডাকাতি করবো না, সন্ত্রাস করবো না, কাউকে কষ্ট দিব না, খুন জখম করব না, কারো প্রতি জুলুম করব না, গুনার হাজার সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু সে মনে করে যে কে জুকার তা একটু ছুপকে এহলে জাহাজ সে ও দেখতা হয় তুঝে আসমান সে, কেউ দেখে না আমি যে পাপে লিপ্ত হলাম তখন, কিন্তু আসমানওয়ালা তো দেখেন, আসমানের মালিক তো দেখেন, সেই ভয়ে সে গুনা থেকে দূরে থাকে। তো এই বান্দার জন্য জান্নাত আল্লাহ পাক বানায় রাখছেন। উইদ্দাতিল মুত্তাকিন, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন সারু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাতিল মুত্তাকিন। তোমরা ছোট নেক আমলের জিন্দেগি বানাও, আমাকে খুশি করো, আমি তোমাদেরকে মাফ করে বিশাল বড় জান্নাত দিয়ে দেব। উইদ্দাতিল মুত্তাকিন, যে জান্নাত একদম কমপ্লিট এখনই রেডি আছে মুত্তাকি বান্দাদের জন্য। শুনতেছেন ভাই, ওইদাত মানে এই আয়াত শরীফ, এই যে ওইদাত শব্দটা অনেক মানুষরা বুঝতে পারে না, খালি অনুবাদ পড়ে। ওইদাত মানে রব্বুল আলামিন বলতে চান জান্নাতে আসবাজে তোমার জান্নাত, তুমি যদি ন্যাক কাজ করো এখনই জান্নাত কমপ্লিট একদম রেডি আছে, একদম প্রস্তুত আছে, তো আসবা তো আমি তোমাকে তোমার জান্নাত বুঝাই দেব। শুনতেছেন ভাইরা, হাদিস শরীফে আছে যে মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়, তো মুমিন বান্দা যখন দুনিয়ার থেকে যায়, তো যাওয়ার পূর্বেই ফেরেশতারা হাজির হয় এবং যত দূর তার দৃষ্টি যায়, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত নূরের বেসুমার ফেরেশতারা কাতারে কাতারে বসে যান, এই লোকটাকে আল্লাহর কাছে নেওয়ার জন্য সম্মানার্থে দলবদ্ধভাবে তারা আসেন। শুনতেছেন ভাই, বিদেশ থেকে যখন কোন মেহমান আসে, ভিন্ন কোন রাষ্ট্রের কোন মেহমান আসে, যে এয়ারপোর্ট থেকে তাকে নিয়ে আসার জন্য সম্বর্ধনা দিয়া নিয়ে আসার জন্য রাষ্ট্রীয় অনেক লোকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে যান না, হ্যাঁ অনেক এমপিরা যান, অনেক মন্ত্রী মিনিস্টাররা যান, গিয়া ওই বিদেশি মেহমানকে নিয়ে আসেন। শুনতেছেন ভাইরা, এই দুনিয়া থেকে বান্দা মহান আল্লাহর দিকে যখন রওনা হয়, এই দুনিয়া ত্যাগ করে দিয়া মৃত্যুর নামে আসলে সে দুনিয়াকে ত্যাগ করে দিয়া মহান আল্লাহর নিকট রওনা হয়। আল মউতু জাসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মৃত্যু আসলে একটা পোলের নাম, যে পোলটা পার হলেই আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় বান্দা। শুনতেছেন ভাইরা, তো এই বান্দাকে আল্লাহ পাক নেওয়ার জন্য যখন আসেন ফেরেশতা মালাকুল মউত, কিন্তু তার সঙ্গে এক বিশাল বাহিনী আছে এই এই বান্দার সম্মানার্থে যে তাকে নিয়ে যাবে, এবং ফেরেশতারা আছে তো তাকে নিয়ে যখন আল্লাহ পাকের নিকট যাবে মৃত্যুর পূর্বেই তাকে বলা হয় যে ভাই টেনশন করবা না, তুমি জান্নাতের খোঁজখবরই সুসংবাদ গ্রহণ করো। মৃত্যুর আগেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়, এবং যখন সে দুনিয়ার থেকে বিদায় হয় কবরে গিয়ে সে ভয় পায় কোথায় আসলাম হঠাৎ, ওখানে গেলে ফেরেশতারা অভয় দিয়ে বলে কোনো টেনশন করবো না ভাই, তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের সুসংবাদ দান করছেন। কেয়ামতের ময়দানে এই বেসুমার কাফের মুশরিকরা যখন নাকি ভয়ঙ্কর বিপদের মধ্যে আক্রান্ত মুমিন বান্দাকে, তখন আল্লাহ পাকের তরফ থেকে নির্ধারিত নিযুক্ত ফেরেশতারা বলতে থাকবেন তুমি কিন্তু টেনশন করবো না, তোমার জন্য জান্নাতের ফয়সালা। শুনতেছেন ভাইয়েরা, কোরআন শরীফ রাব্বুল আলামিন সেটাকে এই ভাষায় বলছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, যারা আমার যেই বান্দারা আমাকে সন্তুষ্ট করে জিন্দেগি কাটায় তাদের জন্য সুসংবাদের ব্যবস্থা আছে দুনিয়াতেও এবং পরকালেও, ইহকালেও পরকালেও। ইহকালেরটা কি, যে দুনিয়াতে মৃত্যুর পূর্বেই ফেরেশতারা তাকে জান্নাতের সুসংবাদ শুনাইয়া দেন, ওয়া বিশুরু বিল জান্নাতি আল্লাতি কুনতুম তুআদুন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত ফাকির তাফসীরে বলেন, তাফসীরে তাবরীতে আছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াতের অর্থ হলো যে বান্দারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর এই কথার উপর জিন্দগি ভর অটল থাকে, এইভাবে তাদের মৃত্যু আসে, তো নিঃসন্দেহে ওই মৃত্যুর সময় আল্লাহ পাকের তরফ থেকে নূরের ফেরেশতা হাজির হইয়া তাকে জান্নাতের সুসংবাদ দিতে থাকেন। শুনতেছেন ভাইয়েরা, قال رسول الله صلى الله عليه وسلم من قال لا اله الا الله دخل الجنه من مات لا يشرك بالله شيئا دخل الجنه যেই ব্যক্তি এক আল্লাহর বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না নিঃসন্দেহে সে জান্নাতবাসী হবে। لا اله الا الله ওয়ালা জান্নাতওয়ালা। শুনতেছেন ভাইরা, যা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাদের জন্যই আল্লাহ পাক জান্নাত বানায় রাখছেন, কিন্তু আমরা খামোখা কেন তাহলে এই হারাম দুনিয়ার ভিতরে নিজেকে লিপ্ত করে দিয়া আমার জান্নাতের পথে কাটা বিচেতে শুরু করি? এটা হয় নফসের ধোকায়, এটা হয় শয়তানের ধোকায়। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন শয়তান তোমাদের সুস্পষ্ট দুশ্মন, শয়তানের কথা কুশ্চিন কালো মানবে না, আল্লাহর কথা বাদ দিয়ে শয়তানের কথা মানা এটা কামিয়াবির পথ, এটা ইজ্জতের পথ, এটা রহমতের পথ, কিভাবে হইতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। হযরত রাবিয়া বসরী বলেন তাসিল ইলাহা وانت تظهر حبه هذا لعمري في الفعال بديو, দিন রাত তুমি আল্লাহর নাফরমানি করতে থাকো আর ওদিকে মনে মনে ভাবতে থাকো আমি তো আল্লাহকে ভালোবাসি, এটা তোমার কোন ধরনের ভালোবাসা? লাউ কান হুব্বুকা সাদিকান লাআতাতাহু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ, যদি তুমি সত্যিকার অর্থে পরিপূর্ণভাবে এই বুকটা ভরা আল্লাহকে ভালোবাসতে তাহলে নিশ্চিত তোমার জীবনটা ভিন্ন রকম হইত, কারণ যে যাকে ভালোবাসে তার কথা রাখে। তুমি যদি আল্লাহকে ভালোবাসো জীবনভর তুমি আল্লাহ পাকের কথা রক্ষা করে চলবে, কিন্তু তুমি তোমার মধ্যে ব্যতিক্রম কেন? কখনো নামাজ, কখনো মিথ্যা, কখনো নামাজ, কখনো গীবত, কখনো নামাজই পড়ো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জাল্লা জালালু অনেক হুকুম আকাম দান করছেন সুদীর্ঘ 23 বৎসর নবুয়তি জীবনে, এই পৃথিবীতেই জিবরীল আমিনের মাধ্যমে ওহি পাঠাইছেন, হুকুম আকাম পাঠাইতে দেখছেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজের বিধান আল্লাহ পাক দান করছেন। এই 7 আসমান অতিক্রম করায়া, পৃথিবী অতিক্রম, 7 আসমান অতিক্রম করায়া মহান রব্বুল আলামিন নিজের কাছে ডেকে নিয়ে সেখানে 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছেন মহান রব্বুল আলামিন। এই 5টা ওয়াক্ত নামাজ তাহলে কত দামি এবং কত মূল্যবান! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একবার বললেন যে তোমাদের কারো ঘরের সামনে যদি নদী থাকে আর সেই নদীর মধ্যে যদি ওই ঘরের লোক দিনের মধ্যে 5 বার ডুবায়া গোসল করে তো ওর দেহে কি কোনো ময়লা থাকতে পারে? তো সাহাবায়ে কেরাম বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা তার দেহে থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যেই মুমিন প্রতিদিন 5টা ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে তো তার জীবনে কোনো পাপের দাগ থাকতেই পারে না। মানুষ যখন নামাজ পড়ে যে নামাজের ভিতরে আল্লাহ পাকের নূরের দরিয়াতে সে ডুবে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নামাজ নসিব করে দেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সালাতু নূরুন, নামাজ তো পুরাটা নূরই নূর। নামাজ বান্দা দাঁড়ায় তো নূরের মধ্যে দাঁড়ায় থাকে, আপাদমস্তক সীমাহীন নূর একদম ডুবা থাকে, রুকু করে নূরের ভিতরে রুকু করে, সেজদা করে নূরের অকূল সমুদ্রে একদম ডুবে যায়। যখন বান্দা সেজদা করে, ক্যা কাহু করবে সেজদা কা আলম ইয়ে জমি জৈসে হ্যায় আসমানে। আমার পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রিয় বন্ধুরা, কোন আল্লাহর আল্লাহওয়ালা যখন সেজদা করে সেই মজা তোমাদেরকে কে বুঝাবে? আমি যখন সেজদা করি আমি তোমাদেরকে কি বলবো? আমার কাছে এইরকম আল্লাহ পাকের সীমাহীন নৈকট্য নসিব হয় আমার, যে আমার মনে হয় সেজদার জমিটা সহ আমি একদম আসমানের উপরে আছি। শুনতেছেন ভাইয়া? ক্যা কাহু করবে, তুমি বেটা আর একটু এদিক সরো, পিছনের লোকেরা দেখতে পায় না, আর একটু এদিক আসেন, লো ভাই পানি দেন। আমার কথা কি আপনারা বুঝতে পারেন? আচ্ছা, পাগলের দল কতগুলি মদের আড্ডা গিয়ে বসে থাকে, মজা আহম্ব কি এগুলো, কিসের মদের বোতলে মজা? যেই মদ খায় পরে মা মাসিরে গালাগালি করতে থাকো, এটা একটা মজা হলো? মজা তো মিয়া সেজদার মধ্যে, এক সেজদা করো লাখ কোটি মদের বোতলের চেয়ে, লাখ কোটি মদের দরিয়ার চেয়ে আল্লাহর কসম বেশি মজা এক সেজদার মধ্যে। মদওয়ালারা কি ধান্দা করো মিয়া? হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মজলিসে যখন বসতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টির সঙ্গে দৃষ্টি মিলায় তখন দেখতেন না, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মুবারকের থেকে আল্লাহ পাকের মহব্বতের বেসুমার বোতল একসঙ্গে তাদের নসিব হয়ে যেত। এজন্য এক বুজুর্গ বলছিলেন, ভারতের এক বুজুর্গ হাকিমুল উম্মত মাওলানা আসাদ আলী ফারুক রহমতুল্লাহ আলী খলিফা ফাদা আব্দুল হাসান মরজুব রহমতুল্লাহ আলী বলেন যে, মাইকাসো ইয়ে মাইকাসি রিন্দি হ্যায় মাইকাসি নিহি, এই বোতল পানকারীরা, এ বোতল পান না, এটা পাগলামি, এটা পাগলামি, এটা বস্তামি। মাইকাসো ইয়ে মাইকাসি রিন্দি হ্যায় মাইকাসি নিহি, আঁখু সে তুমনে পি নিহি, আঁখু কি তুমনে পি নিহি। আরে চোখের বোতল তো তোমরা এখনো পান করো নাই, চোখ থেকে বোতল পান করা, চোখের শরাব এখনো তোমরা চোখেই দেখো নাই, চোখের শরাব এখনো তোমরা চোখেই দেখো নাই। কোন নবী যখন কথা বলেন, নবীর দৃষ্টির সঙ্গে সাহাবি যখন দৃষ্টি মিলায়, ওই নবীর দৃষ্টি থেকে আল্লাহর নূর ও মহব্বতের বেসুমার বোতল তার রুহে নসিব হইতে থাকে। অনুরূপ শুনেন আপনারা, কোন আল্লাহর গুলি কামেল, কামেল বলি আল্লাহ যখন মানুষের সঙ্গে বসেন, কোন খাজা মঈউদ্দিন চিশতি, জুনায়েদ বাগদাদী, কোন হাসান বসরি যখন আল্লাহ আল্লাহর বান্দাদের সঙ্গে বসেন, সেই আল্লাহ ওয়ালা বান্দাদের সঙ্গে যখন মানুষ বসে, এক এক নজর নজরে মিলায়, নজর থেকে ওই নজরের মাধ্যমে রুহে নূর পৌঁছতেই থাকে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমাদের বর্তমান বিশ্বের অসংখ্য বন্ধুরা এরকম আছেন, যারা অত্যাধুনিক শিক্ষিত মানুষ বটে, কিন্তু এরা দিন শিখেন কোন ইংরেজি শিক্ষিত লোকের কাছে, গবেষকের কাছে, মাস্টারের কাছে, প্রফেসরের কাছে, ডাক্তারের কাছে, আন্তর্জাতিক কোনো খ্যাতি সম্পন্ন গবেষকের কাছে। আমার প্রিয় বন্ধুরা, দিন শিখার জন্য তো এই সিস্টেম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিখতে বলছেন, হয় নবীর নিকট থেকে দিন শিখো, আর না হয় নবীর সাচ্চা নায়েব ওলামায় দিন থেকেই দিন শিখো। আল্লাহর কসম, দিন শিখবার আর তৃতীয় কোন রাস্তা নাই। শুনতেছেন ভাইয়েরা আমার? আতিউল্লাহ আতিউর রাসূলা কাউলিল আমরি মিনকুম, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন নিজে বলেন, গাইডলাইন বাতাইতেছেন, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। হে বিশ্বের মানুষ, আমার বান্দারা, তোমরা যারা কোরআন সুন্নাহ থেকে ডাইরেক্টলি নিজে আমার হুকুম আহকাম বিধানাবলী উদ্ধার করার মতো এতটুকু এলেম তোমার কাছে নাই, যে উলামায়ে দ্বীনের নিকট সে এলেম মজুদ আছে, তাদের নিকট থেকে তোমরা দ্বীন শিখো। ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এমনি তো সাধারণ মুসলমান, মুসলমান সকলেই মুসলমান। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। যত মানুষ ঈমান কবুল করে, কুফর এবং শিরক থেকে মুক্ত হইয়া তাওহীদ এবং ঈমানের পথে আসে। আল্লাহ পাক বলেন যে অন্ধকার ত্যাগ করে দিয়ে তাকে নূরি নূরের দিকে ছুটে আসছে তারা, আল্লাহ পাক তাদেরকে নূরের দিকে নিয়ে আসেন ঈমানের বরকতে। কিন্তু এই ঈমানের জিন্দেগি কমপ্লিটলি বানানোর জন্য আল্লাহ পাক রাস্তা বদলাইছেন যে তোমাদেরকে ঈমানের জিন্দেগি শিক্ষা দিবেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইয়াজকিহিম, আমার নবী সারা বিশ্বের মানুষের জন্য শিক্ষক, তিনি তোমাদেরকে আমার দ্বীন বুঝাইয়া দিবেন, আমার কোরআন বুঝাইয়া দিবেন। আর নবীর পরে পৃথিবীর মানুষ কিভাবে দ্বীন শিখবে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা, সারা বিশ্বের মানুষদের মধ্যে আমাকে সবচেয়ে চিনে জানে মানে ওলামায়ে দ্বীন। কি কথা বুঝেন না ভাই? এর আরেক আয়াতে আল্লাহ পাক আরো স্পষ্ট বললেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আহলা যিকর আহলা ইলম। মুফাসসিরিন বলেন এই আয়াতের অর্থ হলো যে তোমরা আল্লাহর দ্বীন শিখবে, দ্বীন সম্পর্কে জানবে ওলামায়ে দ্বীনের নিকট থেকে। বর্তমান বিশ্বে এত ভয়ঙ্কর ফেতনার মধ্যে মুসলমান পড়ে গেছে, কেউ টেলিভিশন থেকে ইসলাম শিখে, কেউ কোনো গবেষকের নিকট গিয়ে প্রাইভেসিতে ইসলাম শিখে। আরে ভাই, ইসলাম শিখবার একটাই মাত্র পথ, সেটা হচ্ছে ওলামায়ে দ্বীন থেকে ইসলাম শিখা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় আলেম ছিলেন, সমস্ত নবীদেরকে যে আল্লাহ পাক যত ইলম দান করছেন তার চেয়ে হাজার লাখ কোটি গুণ বেশি ইলম দান করছেন একলা প্যারবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বলছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পূর্ববর্তী পরবর্তীদেরকে আল্লাহ পাক যত ইলম দান করছেন সবটা ইলম আল্লাহ পাক একলা আমাকে দান করছেন। শুনতেছেন ভাইরা? তাফসীর ইবনে আদিলের উদ্ধৃতিতে আল্লামা বদরুদ্দিন আইদিন রহমতুল্লাহ আলাই উমদাতুল কারী কিতাবের মধ্যে লিখছেন যে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে ইলম দান করেছিলেন মাত্র 10 বার তার উপরে ওহি নাজিল করার মাধ্যমে। কি করেন আপনারা ভাই? এদিক ওদিক তাকায় না, খেয়াল করে শুনেন কি করতেছো ভাই। এখানে কোনো আওয়াজ ওয়াজ করলে কিন্তু কঠিন শাস্তি হবে, একদম জেলখানায় পাঠিয়ে দিব। জেল তো নাই, কি করবো, বলতে তো পারি না। জেল এমন এক জিনিস যে ভয় দেখালেও মানুষ ভয় পায়। বউ যখন খাবে তোরে জেলের ভাত খাওয়াবো, বলে কিনা? অথচ বউ বিচারি কোথেকে জেলের ভাত খাওয়াবে? ও কি বললেই কি জেলে পাঠিয়ে দিতে পারবে? কিন্তু বইলা তো ঝাল মিটে এল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। হ্যাঁ, কি হলো আজকে মানুষদের? মানুষ এখন দিন শিখতে যায় কোথায় কোন জায়গাতে গিয়া, এক এক জায়গাতে গিয়ে হাজির হয়ে যায়, ওখান থেকে দিন শিখে বই একটা বাজারে পাইলে ওইটা কিনা বই পড়া আরম্ভ করে দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইরা, দিন তো এত সস্তা না। ডাক্তারি বই বাজার থেকে কিনলাম, ওইটা দেখে এক লোক 10 বছর পর্যন্ত নিজে নিজে ডাক্তারি বই পড়লো, পরে একটা চেম্বার খুললো, এলাকার লোকদেরকে বললো আমি ডাক্তার, আমি চিকিৎসক, আমি গবেষক, গবেষণা লব্ধ, এই জ্ঞানের মাধ্যমে আমি তোমাদের চিকিৎসা করব। এরপরে কি আপনারা তার কাছে অপারেশন করাতে যাবেন, ক্যান্সারের চিকিৎসা করাইতে যাবেন? হ্যাঁ, চক্ষু, সে দাবি করলো আমি চক্ষু বিশেষজ্ঞ, চোখের ফু দিলে আমার আপনার চোখ ভালো হয়ে যাবে, একটু মলম লিপে দিলাম বা আমি সামান্য সংক্ষিপ্ত একটু অপারেশন করব, আপনার চোখের কঠিন রোগ থেকে আপনি সুস্থ হবেন। এইরকম গবেষণা লব্ধ জ্ঞানের অধিকারী ডাক্তারের মাধ্যমে লোকেরা কি এইভাবে অপারেশন করাইতে রাজি হবে কোনোভাবে? না কিডনির, না হার্টের, না চোখের কোনো একটা ছোট্ট অপারেশন করাইতে রাজি হবে না। তো আমার প্রিয় বন্ধুরা, গবেষণার মাধ্যমে প্রাপ্ত জ্ঞানের অধিকারী চিকিৎসকের চিকিৎসার জ্ঞানের উপর যদি আপনার কোনো আস্থা এবং ভরসা না থাকে, তো যারা ব্যক্তিগতভাবে এই 8-10 হাজার বই পুস্তক পড়ে এই রেফারেন্স দিয়ে খালি বলতে থাকলো যে ইসলাম তো এই বুখারিতে আছে, মুসলিমে আছে, বুখারি কোরআন শরীফের অমুক সুরাতে আছে, রেফারেন্স দিতে পারলেই গবেষণার মাধ্যমে প্রাপ্ত ইসলামিক জ্ঞান এটার উপরে আপনি আমি আস্থা এবং ভরসা রাখতে পারি কিভাবে, এটা যুক্তিসঙ্গত হয় কিভাবে? আমার প্রিয় বন্ধুরা, এইভাবে যারা দিন শিখতেছে তারা তো নিজের দিন ইমান আখেরাত সবটাকে ধ্বংস করতেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করেন, বুঝ দান করেন। এই কোরআন খালি লেখা পড়ার নাম না, শুনতেছেন ভাইয়েরা, এই কোরআন শুধু লেখা পড়ার নাম না, বুঝতে হবে এটা যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বিশ্বের বিখ্যাত এক আলিমে দ্বীন এবং মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন। তিনি তার উস্তাদ ওয়াকি ইবনুল জাররা রহমতুল্লাহ আলাই, যিনি ছিলেন ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির শিষ্য, তার নিকটে গেলেন এবং বললেন উস্তাদ জি, আমি যে এলেম শিখি না, যা কিছু পড়াশোনা করি আমি খালি ভুলে যাই। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন যে আমি আমার উস্তাদের নিকট আমার কষ্টের কথা বর্ণনা করলাম, যা আমি ভুলে যাই, আমার মনে থাকে না। আমার উস্তাদ জি আমাকে বললেন কি যে তুমি গুনাহ করবা না, গুনাহ থেকে দূরে থাকো। কেন? ফাইনাল ইলমা নূর মিন ইলাহি, কারণ এই ইলম যেটা আসমান থেকে আসছে এটা খালি লেখা পড়া না, এটা আল্লাহ পাকের একটা নূর। শুনতেছেন আপনারা? ফাইনাল ইলমা, আমি আপনাদেরকে শব্দ শব্দ অনুবাদ করে শোনাই, ফাইনাল এর কারণ নিঃসন্দেহে আসমানি ইলম নূর মিন ইলাহি, মহান আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল নূর। ও নূরুল্লাহ, এবং আল্লাহর নূর লা ইউতা, দেওয়া হয় না, পায় না। হ্যাঁ, ও নূরুল্লাহ লা ইউতা লি আসি, যে আল্লাহর নূর তাকে দেওয়া হয় না যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকে। আপনারা আমার কথা শুনতেছেন ভাইয়েরা? আমি কি আপনাদেরকে বুঝায় বলতে পারতেছি? ইমাম শাফি রহমাল নাম কি আপনারা শুনেন নাই পৃথিবীতে কখনো? যে হানাফি মজাহ, শাফি মজাহ, মালিকি মজাহ, হাম্বলি মজাহ, এই মজাহ মানে কোন ব্যক্তির মতবাদ না। বর্তমান সমাজে মজাহ বিরোধী কিছু লোকেরা এই যে চিৎকার করতে থাকে, আরে কিসের মজাহ, কিসের মজাহ, আমরা তো মানবো কেবল কোরআন এবং সুন্নাহ। কথাটা শুনতে কি সুন্দর লাগে, এবং এর পক্ষে রেফারেন্স কি চমৎকার। তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতার রাসূলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তোমাদের মধ্যে দুই মহা সম্পদ রেখে গেলাম। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত দুই জিনিসকে আঁকড়ে ধরবে এবং আঁকড়ে থাকবে মজবুত ভাবে, তো তোমরা কশ্চিন কালো উদ্ভ্রান্ত হবে না, পথ হারাবে না, পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কিতাব পবিত্র কোরআন, আর একটা তোমার রসুলের সুন্নাহ। শুনতেছেন ভাই? তো জিনিস তো খালি দুইটা, যে তোমরা মজাব পালা কোন জায়গায়, এইভাবে এরা প্রশ্ন তুলে না ভাইরা। কিন্তু আমি এখানে আপনাদেরকে একটা বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করবো, সেটা হলো যে আমরা কোরআন মানবো, আমরা হাদিস মানবো, তো কোরআন হাদিস মোতাবেক আমল করব। তো আপনি আপনারাই মাঠে যারা বসছেন ভাই, এই হাদিসের কিতাব কেবল বুখারী শরীফ না, হুজুরদেরকে জিজ্ঞাসা করেন কি হাদিসের কিতাব খালি একটাই বুখারী শরীফ, এই বুখারীর বাইরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নাই? যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করবে সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে ভাই। তো হাদিসের হাদিস তো সবগুলি বুখারী শরীফের মধ্যে কোনো ক্রমেই নাই, নিঃসন্দেহে বুখারী শরীফের বাইরেও আরো বহু হাদিস মজুদ আছে। কি কথা বুঝেন না ভাইরা? হাদিসের কিতাব বুখারী শরীফের বাইরে মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, তহাবি শরীফ, মুসনাদে আহমদ, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ, আরো বহু হাদিসের কিতাব আছে। কি কথা বুঝতেছেন ভাইরা? যে খালি বুখারী শরীফ হাদিস আর বাকি হাদিস আমি মানি না বললে লোক মুসলমান থাকবে না, মুসলমানের বাইরে হয়ে যাবে, কাফের হয়ে যাবে কিনা, ইসলাম থেকে সে বিচ্যুত হবে কিনা। আমার প্রিয় বন্ধুরা, এই বুখারী শরীফ এটা হাদিসের কিতাব, বা অন্তত দুই চার পাঁচটা ছয়টা আটটা হাদিসের কিতাব। আপনারা এখানে যারা মাঠে বসে আছেন, আপনারা ডাইরেক্ট রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবি ভাষার হাদিসের কিতাব দেখে আমল করতে পারবেন? আপনারা কি হাদিসের কিতাব বুঝেন? তিরিশ বারা কোরআন আল্লাহ পাক নাজিল করছেন কেয়ামত পর্যন্তের মানব জাতির হেদায়তের জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা যারা এই মাঠে ময়দানে আছেন, সারা দেশব্যাপী দুনিয়াব্যাপী আছেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি ডাইরেক্ট কোরআন থেকে উজুর মশলাগুলো উদ্ধার করতে পারবেন, নামাজের মশলাগুলো উদ্ধার করতে পারবেন, উজুর ফরজ কটা উদ্ধার করতে পারবেন, নামাজের ফরজ ওয়াজিব কটা উদ্ধার করতে পারবেন? কি কথা বুঝতেছেন না আমার? তাহলে আমরা মানবো কোরআন, আমরা মানবো হাদিস, কিন্তু আমরা নিজেরা ডাইরেক্ট তো পারি না, তো আমাদেরকে বুঝায় দিবে কে? এটা প্রশ্ন উঠে না? কোরআন হাদিস তো মানবো, তো আমাদেরকে বুঝায় দিবে কে? একদল লোক বর্তমান বিশ্বের থেকে আওয়াজ দিয়ে বললেন, তো অতীতের সকলকে বাদ দাও, আমরা প্রফেসররা, ডক্টররা, গবেষকরা সরাসরি আজকাল বুখারী শরীফ বুঝাইয়া দিই। কি কথা বুঝেন নাই ভাইরা? আমরা কোরআন থেকে সরাসরি এই জ্ঞান সাপ্লাই করা শুরু করে দিছি। এই যুগের জ্ঞানী বিজ্ঞানী কোরআন সম্পর্কে যারা, তাদের এক একজনকে দেখলে মনে হলো টাই একখান গলা ঝুলানো, পোশাক আদি দেখতে মতো ইংরেজদের মতো লাগে। কি কথা বুঝেন নাই? ইমাম শাফি রহমতুল্লাহ আলী কি টাই পড়তেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলী প্যান্ট শার্ট পড়তেন? ইমাম মালিক রহমুল্লাহ টাই পড়তেন, প্যান্ট শার্ট পড়তেন? ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলী, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী ইহুদি খ্রিস্টানদের পোশাক পরে ইসলামের গবেষণা করতেন, ইসলাম শিক্ষা দিতেন? কি হলো আজকে মুসলমানদের? কি হলো আজকে মুসলমানদের? মুসলমান আজকে কোথায় যাইতেছে? মুসলমানদের খেয়াল করা উচিত যে আল্লাহ পাক জাল্লা জালালু আমানা বলু প্রিয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম সম্পর্কে খালি এই কথা বলেন নাই, আইনি আমার নবী, তার উপর আমি কোরআন নাজিল করছি, ওনার নিকট থেকে কোরআন নিয়ে আমল করলেই জান্নাত, এই কথা রব্বুল আলামিন বলেন নাই যে খালি কোরআনের উপর আমল করলেই হবে। বরং আল্লাহ পাক জাল্লা জালালু আমানা বলু একদিকে বলছেন মা তাকুমুর রসুল ফাখুযুহু, আমার রসুল যা যা তা 23 বছরের নবুয়তি জিন্দগিতে দিনরাত কেবল দিতে থাকেন, তোমরা সারা পৃথিবীর মানুষ সেটা নিতে থাকো, সেটা তোমরা গ্রহণ করতে থাকো। একদিকে এই কথা বলছেন, আরেকটা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তার নিকট থেকে কেবল আসমানি এলেম নেওয়াই যথেষ্ট নয়, তিনি কমপ্লিট মডেল আমার নজরে। আল্লাহ পাক বলেন কমপ্লিট মডেল, তিনি কমপ্লিট নমুনা, এই নমুনা মোতাবেক আমাকে ইসলাম আর বন্দিগি পেশ করলে একমাত্র তবেই তোমার জন্য আমি জান্নাতের দ্বার খুলব। কি কথা বুঝতেছে না আমার ভাইরা? মানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে কেবলমাত্র এলেম নেওয়া যথেষ্ট নয়, বরং তার নিকট থেকে মডেল, তার মডেল এবং নমুনাটা এটাও ফলো করতে হবে। কিন্তু এখন প্রশ্ন হলো যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন চলে গেলেন, এরপরে সেই মডেল তো আমরা দেখবো না, তা আমরা ফলো করবো কেমনে? কি কথা বুঝতেছেন ভাইরা? এজন্য পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন ওয়াসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين تبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমার নবীর সাহাবী তারা সকলেই ইসলাম এবং ইমানের ক্ষেত্রে অগ্রগামী। কি শুনতেছেন ভাইরা? এবং আলাউয়ালুন তারা ফার্স্ট ডিভিশন ফার্স্ট, তারা এক নম্বর সব। তার মানে যে আমার নবী যেমন মডেল, আমার নবীর পরে নবীর সাহাবীরাও বিশ্ববাসীর জন্য মডেল। কি শুনতেছেন ভাইরা? আপনারা খেয়াল করে এরপরে আয়াতে পাকের আরেকটা অংশ যে ওয়াসাবিকুন আল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আমার নবীর সাহাবি যারা মুহাজির কিংবা আনসার তারা সকলে ইমান ও ইসলামের ক্ষেত্রে, আমার সন্তুষ্টি লাভের ক্ষেত্রে অগ্রগামী। এবং ওয়াল্লাযিনা তাবাউহুম বিহসান, সচ্চাভাবে কামেল ভাবে আমার নবীর সাহাবিদের যারা কিয়ামত পর্যন্ত অনুসারী থাকবে তারাও কমপ্লিট মডেল। কেন? রাজিয়াল্লাহু আনহুম ও রাজুয়ান, আল্লাহ পাক বলে যে এদের সকলের প্রতি আমি একদম সন্তুষ্ট। শুনতেছেন ভাইরা? এই আয়াতে পাঁচ থেকে প্রমাণ হয় যে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের পরে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাহাবিরা যেমন বিশ্বের মানুষদের জন্য দিন ইমানের ক্ষেত্রে মডেল এবং নমুনা, এবং সেই সাহাবিদের দুনিয়ার থেকে যাওয়ার পরে তাবিন তাবে তাবিনরা মডেল, তারপরে কিয়ামত পর্যন্ত যারা সচ্চা এবং কামেলভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অনুসারী থাকবেন দিনের ক্ষেত্রে, এখলাসের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, পূর্ণ জিন্দগি সেই মোতাবেক ঘোরার ক্ষেত্রে কেয়ামত পর্যন্ত তারাও মহান রব্বুল আলামিনের নজরে মডেল। কি কথা বুঝতেছেন ভাইরা? এই কথাটাকে আল্লাহ পাক জাল্লা জালালু মানা ওয়ালু আরেক আয়াতে এইভাবে বর্ণনা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানওয়ালারা, তার মানে মুসলমানদেরকেই লক্ষ্য করে বলতেছেন। মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক কি বলবেন? কারণ মুসলমান তো কাফের তো না, মুশরিক তো না, সে তো কুফর শিরক থেকে দূরে। তো বোঝা গেল মুসলমানদেরকে ইসলাম এবং ইমানের জিন্দগি যাপনের পদ্ধতি বাতলাচ্ছেন আল্লাহ তাআলা। কি? ইচ্ছা করল তোমরা আল্লাহকে ভয় করে চলবে জীবনের সর্বক্ষেত্রে। তার মানে আল্লাহকে ভয় করার মানে হল আল্লাহর হুকুমের বাইরে না যাওয়া। এটা স্পষ্ট না? আল্লাহর হুকুমের তোমরা কোশ্চিন গেল বাইরে যাবে না। উদখুলু ফিসসিলমি কাফা, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে ইসলাম পূর্ণভাবে তোমরা ইসলামের ভিতর আসো পরিপূর্ণভাবে। এই আয়াত তখন বলছিলেন আল্লাহ পাক, তখন এই আয়াত নাজিল করছিলেন যখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবী যিনি তৌরাতের অনুসারী ছিলেন, ইহুদি ধর্ম ত্যাগ করে দিয়া তিনি ইসলামে দীক্ষিত হয়েছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইসলামের বায়াত গ্রহণ করছেন। কি কথা বুঝেন না আপনারা? ইনি খালি মুসলমান না, খালি সাহাবি না, বরং পূর্বের আসমানি কিতাব তৌরাতের উচ্চ মানের বড় আলেমে দিন। শুনতেছেন ভাইয়া? এই সাহাবি তিনি ভাবলেন যে আমাদের ইসলাম ধর্মে উটের গোস্ত খাওয়া তো ফরজ ওয়াজিব না, আর আমি আগে থেকে তৌরাতের অনুসারী ছিলাম, সে তৌরাতের অনুসারীদের জন্য উটের গোস্ত খাওয়া নিষিদ্ধ ছিল। কি কথা বুঝেন নাই? তিনি ভাবলেন যে আমি তাহলে উটের গোশত খাবো না। এতে হবে কি, একদিকে ইসলামে যেহেতু উটের গোশত খাওয়া বাধ্যতামূলক না, তা আমার ইসলামও পালন হলো, ওদিকে পূর্বের ধর্মটাও পালন হলো, সেটারও রেয়ায়ত হলো, সেটাও রক্ষা হলো। কথা বুঝতেছেন ভাইয়েরা? যে অনেকে সব ধর্মের ভিতরে সমন্বয় সাধনের বিক্রি করেন যে ভাই ওই ধর্ম ওই ধর্ম, আরে ভাই তুমি মুসলিম, তোমার তোমার একমাত্র দিন ইসলাম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযাল মুসলিমিন। আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জিন্দেগি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মৃত্যু সবটা একমাত্র আল্লাহর জন্য উৎসর্গিত, বা সবটা এবং মুকাম্মল ভাবে আমার হায়াত। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন আমি হায়াত দিছি তোমাদেরকে যে লিয়া লুকুম আইয়ুকুম আহসানু আমালা, জীবনের প্রতিটি মুহূর্তে কোন বান্দা সুন্দর আমল দ্বারা আমাকে সন্তুষ্ট করে দেখায় দেয়। কি শুনতেছেন ভাইরা? তো কোন একটা বিন্দুর জন্য আমাদের কোন এরকম ব্যতিক্রম করার সুযোগ আছে কিনা এই ঘটনা থেকে সেটা আমাদের সামনে প্রমাণিত হবে। ওই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উটের গোশত খাওয়া বন্ধ করলেন, আর আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইয়াত নাজিল করে আব্দুল্লাহ ইবনে সালামকে সতর্ক করলেন, উদখুলু ফি সিলমি কাফা, কমপ্লিটলি ইসলামের ভিতরে আসো, এক বিন্দু পরিমাণও অন্যদিকে থাকার কোন পারমিশন নাই, কোন সুযোগ নাই, কোন মৌকা নাই। শুনতেছেন ভাইরা? এই মানুষটা কি মদ খেয়েছিলেন? এই মানুষটাকে জিনাবে বেচারের পথে গেছিলেন? ভিন নারীর প্রতি নজর তুলছিলেন? কাউকে একটা থাপ্পড় মারছিলেন? কিচ্ছু না, খালি এতটুকু ব্যাপার। তাও এরকম না যে উট খাওয়া কোনো ফরজ ছিল সেটা কেন লঙ্ঘন করলেন, ওয়াজিব ছিল কেন লঙ্ঘন করলেন, সুন্নতে মুয়াক্কাদা ছিল কেন লঙ্ঘন করলেন, এমন না। বরং উটের গোশত খাওয়াটা ইসলামে বৈধ মাত্র। কিন্তু উনি যে বিষয়টা করলেন সেটা হলো যে অমুসলিমদের মানে ইহুদি খ্রিস্টানদের একটা বিষয়কে উনি এর ভিতরে সংযুক্ত করছেন, যেহেতু তৌরাতে উটের গোশত খাওয়া নিষেধ, অতএব আমি মুসলমান হওয়া সত্ত্বেও উটের গোশত খাব না, এই কারণে যে যাতে তৌরাতের বিধানটাও আমার দ্বারা পালন হয়। কি কথা বুঝেন নাই ভাইরা? এইটুকুর কারণে আল্লাহর পক্ষ থেকে তাকে সতর্ক করা হলো এবং তিনি তওবা করলেন, উটের গোশত খাওয়া আরম্ভ করলেন। কি কথা বুঝতেছেন ভাইয়েরা? এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখনই দেখতেন যে এটা ইহুদিদের স্বভাব, এটা খ্রিস্টানদের স্বভাব, তাদের জীবন ধারা, তাদের জীবনের বৈশিষ্ট্য, সাহাবায়ে কেরামকে সেটা পরিত্যাগ করার জন্য তিনি বাধ্য করতেন। শুনতেছেন ভাইয়েরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে যখন মদিনা শরীফ আসলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখে, যেটাকে আমরা আশুরা বলি, 10 তারিখে রোজা রাখলেন। শুনতেছেন ভাইরা? রোজা রাখলেন যে মুহররমের 10 তারিখ এটা রোজা রাখবো আমরা। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতেন, ফলো করতেন, তো তারাও রোজা রাখলেন। কিন্তু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন যে এই মুহররমের 10 তারিখে রোজা রাখে ইহুদিরা। শুনতেছেন ভাইরা? যখন ইহুদিরা রোজা রাখে এই বিষয়টা জানতে পারলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আদিষ্ট ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে চলার জন্য, আমার জীবন হবে একক একচ্ছত্র, একদম ভিন্নতর, আলাদা বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত, একদম কমপ্লিটলি স্বাতন্ত্র্যপূর্ণ, দুনিয়ার যে কোনো মানুষ দেখলে বুঝতে পারে এ তো পাক্কা মুহাম্মদী লোক। শুনতেছেন ভাইরা? এ তো একদমই কমপ্লিটলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অনুসারী, আর কারোই জীবনের কোন ছাপ তার জীবনে একদম নাই, এক তিলও নাই, তাকে বলে মুসলমান। ওয়া আনতুম আলা কি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুকাম্মাল মুসলমান হয়ে তোমরা মরবে, আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন। কি কথা বুঝতেছেন ভাইরা? আমার প্রিয় বন্ধুরা, এই আয়াতের পাঠ থেকে স্পষ্ট হয় যে জীবনের সর্বক্ষেত্রে সর্ব বিষয়ে চিন্তায় বিশ্বাসে কর্মে সবকিছুতে একদম মুকাম্মাল ভাবে একজন মুসলমান কেবলমাত্র ইসলামই অনুসরণ করবে। এই যে আজকে আজকাল দেখা যায় বিধর্মীদের কোন আচার অনুষ্ঠান হলে অনেক মুসলিম যুবক তরুণরা বা অনেক মুসলিম বন্ধুরা সেখানে গিয়া আবেগে আড্ডা দেন এবং মনে করেন যে আমরা ঐক্য রক্ষা করতেছি। আরে মুসলমানদের জন্য প্রিয় বন্ধুরা, মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে একমাত্র বিধান হলো ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়ান ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর যে রজ্জু পবিত্র কোরআন এটাকে শক্ত মজবুত ভাবে ধরে থাকবে, কশিন কালও তোমরা এর থেকে বিচ্ছিন্ন হবে না। শুনতেছেন ভাইরা, ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া, সমস্ত মুসলমানের কাজ হলো একমাত্র কোরআনের জীবন ধারা, জীবন বিধান, জীবন পদ্ধতিটিকেই গ্রহণ করা। এর বাইরে যাওয়ার কোন সুযোগ কোন মুসলমানের জন্য আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু রাখেন নাই। আল্লাহ তাআলা এটা আমাদের প্রতি মেহরবানি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে সব নবীদের, সমস্ত নবী রসুলদের বেশুমার উম্মত যখন হাশরের ময়দানে আসবে, আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? শুনতেছেন ভাইরা, রসুল সাল্লাম আমাদেরকে চিনবেন এটা কি আমরা চাই না? চিনতে না পারলে আমাদেরকে তিনি বাইসে বাইসে আমাদের জন্য সুপারিশ করবেন কেমনে? রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তখন বললেন, ইন্ন উম্মতি ইউদাউন ইয়াউম আল কিয়ামতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু ওফিরাওয়া মিন আসারিল উযু ওয়াস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন আমার উম্মতকে আমি চিনতে পারবো। কিয়ামতের দিন আমার উম্মত উঠবে হাশরের মাঠে এইভাবে যে উযু যে করবে, উযুর প্রতিটি অঙ্গ নূরে ঝলমল করতে থাকবে, এর দ্বারা আমি তাদেরকে চিনতে পারবো। শুনতেছেন ভাইরা, আরেক বর্ণনা আছে যা কেয়ামতের দিন আমি উম্মতকে চিনব, আমার উম্মত যে উযু করবে, নামাজ পড়বে, উযু এবং নামাজের অঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে। শুনতেছেন ভাইয়েরা, তো এই উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন তো এইভাবে, এই উম্মতের জন্য একদম আলাদা বৈশিষ্ট্য, একদমই ভিন্নতর বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্য মণ্ডিত যারা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলছেন, মান হাব্বা সুন্নতি, যে আমার জীবনের বৈশিষ্ট্যগুলি দ্বারা নিজের জীবনকে রঞ্জিত করবে, ফাকাত আহাব্বানি, এটা প্রমাণ যে নিঃসন্দেহে আমাকেই ভালোবাসলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে নিঃসন্দেহে আমার সঙ্গে জান্নাতে বসবাস করবে। শুনতেছেন ভাইরা, কি হলো আজকে? আমি বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নমুনা, কমপ্লিট নমুনা, তারপরে সাহাবীরা নমুনা, তারপরে তাবেঈরা নমুনা, তারপরে তাবে তাবেঈরা নমুনা, তারপরে আইমায়ে মুস্তাহিদিন নমুনা, সর্বযুগে উম্মতের বিশিষ্ট খাস বান্দাদের একটা জামাত এরকম থাকছে যাদের পূর্ণ জীবনটা কমপ্লিট ইসলামের একদম কমপ্লিট নমুনা। শুনতেছেন ভাইরা, এটাকে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ, মুকাম্মাল ভাবে, কমপ্লিট ভাবে, পাপ মুক্ত, আল্লাহর নাফরমানি মুক্ত এক জিন্দেগি তোমরা বানাও। এটা পদ্ধতি কি? অকুনু মা সাদিকিন, যারা একদম মুকাম্মাল আমার সন্তুষ্টির জীবনওয়ালা, ওই বান্দাদের জীবন ধারা তোমরা অনুসরণ করবে। এতে প্রমাণিত হয় যে সর্বযুগে ওই সকল উলামায়ে দ্বীন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলম ও আমলের জীবন চিত্রের পূর্ণ ধারক বাহক, একমাত্র তারাই বিশ্বে সর্বযুগে মুসলিম জাতির জন্য অনুসরণীয়। শুনতেছেন আপনারা, এইটাকে আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট ভাষায় বললেন, আল বারাকা মা আকাবিরুকুম, আল্লাহ দুজাহানে আল্লাহ পাকের রহমত ও বরকত পাওয়ার, হে মুসলমান, তোমাদের একটাই তরিকা যে তোমাদের এই বিশ্বে মুসলমানদের মধ্যে যারা এলমে আমলে বড় তাদেরকেই তোমরা অনুসরণ করতে হবে, তবেই আল্লাহ পাকের রহমতের দুয়ার তোমাদের জন্য মুক্ত থাকবে। আমার ভাইয়েরা আপনারা শুনতেছেন কথা এগুলো। আরেক হাদিসে আরো স্পষ্ট যে লা ইযালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা নাকাবিরহিম, এই বিশ্বের মানুষ ততক্ষণ পর্যন্ত হেদায়েতের পথে, কল্যাণের পথে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা এলেম নিবে, দ্বীন নিবে, এই ইসলামের যারা আকাবির, যারা ইসলামের ক্ষেত্রে বড় তাদের নিকট থেকে, তাদের নিকট থেকে যখন দিন নিবে, ফাইজা খাজুল ইনমান আসাগরিহিম, সে আকাবের ইসলামের বড় যারা উলামায় দিন, আইম্মায় মুস্তাহিদিন, ফুকাহাবিদ্দিন, তো তাদের থেকে এলেম না নিয়া, দিন না নিয়া যখন অন্যদের থেকে দিন নিতে শুরু করবে, হালাকু, তখন তারা ধ্বংস হবে, বরবাদ হবে, গুমরা হয়ে যাবে। কে বলতেছেন? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি বলতেছিলাম যে আমরা কোরআন সুন্নাকে মানবো বটে, কোরআন মানবো এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না মানবো, কিন্তু সেটা আমাদেরকে বুঝায় দিবে কে? ইংরেজদের মতো জিন্দগি বলারা? বরং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা নায়েব যে উলামায়ে দ্বীন, একমাত্র তাদের ব্যাখ্যা বিশ্লেষণী মুসলিম বিশ্বের জন্য, মুসলিম জাতির জন্য গ্রহণযোগ্য। কথা বুঝতেছেন ভাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করে, তৌফিক দান করেন, কবুল করেন। আমি বলতেছিলাম ভাইরা, এই জিন্দগি অল্প সময়ের জন্য, এটা আমরা হেলায় খেলায় নষ্ট না করে ফেলি। যে এক বুজুর্গ হিন্দুস্তানের, তিনি বলেন, তু বড় বন্দিগি হা ইয়াদ রাখ, বার সর আফগানদিগি হা ইয়াদ রাখ। হে মানুষ, তোমার পুরো জিন্দগিটা আল্লাহ পাকের বন্দিগিরি জন্য, জয়সি করনি বয়সী ভরনি হয় জরুর, কবর মে মাইয়ত উতরনি হয় জরুর। যেমনটা আমি আমল করব, তেমনটাই পরকাল জীবনে আমাকে ফল ভোগ করতে হবে। আমি করব নষ্টামি এবং নাফরমানি, এবং আল্লাহর পরোয়া করব না, রসুলের পরোয়া করব না, আর আল্লাহ রসুলের কথা মানলেও আমার নিজের খেয়াল মতো মানব, হ্যাঁ, অথবা দুনিয়ার গবেষকদের মোতাবেক মান, মন মোতাবেক, মত মোতাবেক, গবেষণা মোতাবেক মানব, উলামায়ে দ্বীনের কথা মোতাবেক দিন মানলাম না, ফের আমার জীবনে থাকলো কি? কিছুই তো থাকলো না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়ত দেন, বুঝ দেন, সকল গুমরাহী থেকে আল্লাহ পাক হেফাজত করেন। আমার প্রিয় বন্ধুরা, ইসলাম তো এমন এক দিন, এমন এক আদর্শ, পুরাটা আদবই আদব। শুনতেছেন ভাইরা? আদবই আদব। মায়ের সঙ্গে আদব, বাবার সঙ্গে আদব, উস্তাদের সঙ্গে আদব, বড়র সঙ্গে আদব, মুরব্বীদের সঙ্গে আদব। আদব ছাড়া যে মানুষ, সে কি রহমতওয়ালা না আল্লাহর আজাব গজবওয়ালা? মুরব্বীরা বলেন যে বা আদব বা নসিব, বে আদব বে নসিব, আদবওয়ালা নসিবওয়ালা, কপালওয়ালা, আর বে আদব কপাল পোড়া। আমার প্রিয় বন্ধুরা, যে কোনো মানুষ যদি নিজের মা বাপের মাথার উপরে একটা এই সিগারেটের প্যাকেট নিয়ে রেখে দেয়, এটা আদব নেয় বেয়াদবি? যদি সিগারেটের স্ট্রে নিয়ে রেখে দেয়, এটা আদব নেয় বেয়াদবি? আর যদি ওই যে বসুন্ধরার কি এটা টিস্যু বক্স নিয়ে বাবার মাথায় রেখে দেয়, বাবা আপনি একটু বসেন, যে এটা কি আদব না বেয়াদবি? তো বাবার মাথার দাম বেশি না কোরআন শরীফের দাম বেশি? শুনতেছেন আপনারা? কি বুঝেন না কিছু? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এমনই একটা অবস্থা এই ইসলামের আধুনিক কিছু সংখ্যক গবেষক ইসলামের আলো থেকে এরা এতটা বঞ্চিত, এত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে উলামায়ে দ্বীন থেকে এরা দূরে থাকার কারণে, যে অনেক ইসলামের আধুনিক গবেষকদের অফিসে গিয়ে পাওয়া গেছে কোরআন শরীফের উপর টিস্যু বক্স রাখা। হ্যাঁ, আমাদের বন্ধু বান্ধবরা গিয়ে পাইতেছে। আমি কি তাদের নাম বলবো? এই সমাজে ঝগড়া লাগানোর জন্য, সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করা কোশ্চেন কালো কাম্য বিষয় নয়। শুনতেছেন ভাইরা? ইসলামকে যারা ব্যক্তিগতভাবে গবেষণা করে দিন শিখতেছে, কোরআন শিখতেছে, তাদের অবস্থা কোরআন শরীফের মাথার উপরে সিগারেটের বাক্স রেখে দিচ্ছে, কোরআন শরীফের উপরে, এবং কোরআন শরীফের উপরে টিস্যু বক্স রাখা, যে লেট্রিনে নিয়ে যাবে সেই টিস্যুর প্যাকেটটা ওর উপরে রাখা। তাহলে মোলামারা জিজ্ঞাসা করলেন, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, প্রফেসর সাহেব, কি ব্যাপার এটা কোরআন শরীফের উপরে? হার ক্রুদ্ধ কণ্ঠে বলতেছে, হ্যাঁ আপনারা চিনেই না কোরআন কি জিনিস। ওলামারা কোরআন ছিলেন না, এই আধুনিক গবেষকরা তারা কোরআন ছিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলীর কথা কি আপনারা শুনছিলেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী পবিত্র কোরআন হাতে নিয়ে শ্রদ্ধা এবং ভক্তির চোটে তিনি বুকে জড়ায়া ধরতেন এবং চোখে লাগাইতেন, ফের এই কোরআনে পাক খেয়ে চুমু খাইতে থাকতেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী। আর সেই কোরআনের সঙ্গে আজকে এইরকম বেয়াদবি, আর এরা মনে করে যে আমরা ইসলাম সম্পর্কে বড় জানতা, কি হলো আজকে মুসলমানদের? আমার প্রিয় বন্ধুরা, যদি আমরা জান্নাতে যাইতে চাই, যদি জাহান্নামের আগুন নিভাইতে চাই, আল্লাহর কসম একটাই রাস্তা, সেটা হলো কোরআন হাদিস আমরা শিখব এবং ইসলামের বিধানাবলী শিখব, ইসলামের ব্যাখ্যা শিখব এবং শুনব এবং উলামায়ে দ্বীনের নিকট থেকে। হ্যাঁ, অন্যরা যে বলতে পারবে না এমন কথা নয়, কিন্তু সেই কথা উলামায়ে দ্বীনের ব্যাখ্যার দ্বারা নিশ্চিতভাবেই সমর্থিত হওয়া জরুরি। আর যদি সেই তাদের ব্যাখ্যা বিশ্লেষণ উলামায়ে দ্বীনের ব্যাখ্যা বিশ্লেষণের একদম বিপরীতটা হয়, আল্লাহর কসম নিঃসন্দেহে সেটা একদম প্রত্যাখ্যান করার যোগ্য, পশ্চিমকালেও সেটা গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বন্দিগি নসিব করেন, কোরআন সুন্নার সত্যিকার মহব্বত এবং শ্রদ্ধা নসিব করেন। আমি বলতেছিলাম, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, এত বড় মুহাদ্দিস ছিলেন হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি এই এলেমকে খালি লেখাপড়া মনে করতেন না, তিনি মনে করতেন যে এলম হচ্ছে ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, এবং এটা তাদের খালি ধারণা না,
তাদের গবেষণার বিষয় না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, যা আসমানি কিতাব, যে এলম যে তোমাদের নিকট আসছে এটা পুরাটা নূরই নূর। এজন্য খালি লেখা পড়া করলে সে আলেম হয় না, যদি না অন্তরে তার নূর পয়দা হয়, যে নূরওয়ালা সে তার জীবনে কি ইহুদি খ্রিস্টানদের জীবনধারা কালচার করবে, তাদের জীবনধারা তাদের বৈশিষ্ট্যগুলিকে অবলম্বন করবে? একজন মুসলমান যে সমস্ত রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সকল নবী রসূলদের জীবনে কয়েকটা বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে একটা হলো নখ কাটা, একটা হলো মুখ ছোট করা, আর একটা হলো দাড়ি বড় রাখা। কি কথা বুঝতেছেন ভাইয়ারা? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্বে, এই দুনিয়ার থেকে বিদায়ের পূর্বে 100,000-এরও বেশি সাহাবায়ে কেরাম পৃথিবীতে মৌজুদ ছিলেন। যে সাহাবায়ে কেরামকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সম্পর্কে বলছেন দীন তো তা যা মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই তরিকার উপরে, যে আদর্শ এবং পদ্ধতির উপরে আমি প্রতিষ্ঠিত, আমার সাহাবীরা প্রতিষ্ঠিত, এটাই দীন। শুনতেছেন ভাইয়ারা? এই সাহাবিদের মধ্যে একজনও কি ছিলেন এরকম যার দাড়ি মুন্ডানো ছিল? একজনও ছিলেন? অথবা দাড়ি যার দাড়িয়ে হালকা হালকা আধা ইঞ্চি, 1 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চি পরিমাণ ছিল, বাকি কাটতে থাকতেন দিন রাত, এরকম কোন সাহাবি কি আপনাদের জানা আছে? এই প্রিয় বন্ধুরা বলেন না কেন, যে সকল বন্ধুরা আপনারা ইসলাম সম্পর্কে অত্যাধুনিক গবেষণা করে গর্বিত, আপনাদের জানা আছে এরকম কোন সাহাবি যে যে সাহাবির দাড়ি অন্তত 1 মুঠের চেয়ে কম ছিল? আছে কোন এরকম সাহাবি পৃথিবীতে? প্রিয় বন্ধুরা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যারা মডেল মানেন, নিঃসন্দেহে আপনি মানেন যে এটা আপনার প্রশংসনীয় বিষয়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি কর্ম, প্রতিটি আচরণই যদি আমাদের জন্য মডেল হয়, আর নিঃসন্দেহে তা মডেল, তাহলে তার দাড়িটা কি মডেল নয়? তার দাড়িটা কি মডেল নয়? সে দাড়ির ক্ষেত্রে যারা এরকম এতটা পিছনে, কোন ক্রমে দাড়ি 1 মুঠ রাখতে সাহস করেন না। আবার তিনি বলেন যে তিনি ইমাম মালিক রহমুল্লাহর চেয়েও আরো ঊর্ধ্বে চলে গেছেন, ইমাম শাফির চেয়ে ঊর্ধ্বে চলে গেছেন, ইমাম আবু হানিফা রহমুল্লাহকে তো কবেই ছাড়াই চলে গেছেন। যে এইসব লোকেরা তারা ইসলামের মডেল হয় কিভাবে? আর তাজ্জব লাগে, বিস্ময় লাগে, হতবাক হয়ে আমরা, বিস্ময় বিমূঢ় হয়ে যখন দেখতে পাই যে এক ধরনের আবেগী মুসলমান বন্ধুরা এইরকম অত্যাধুনিক গবেষকদের ইসলাম অনুসরণ করতে শুরু করেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আমরা তো এটা বিশ্বাস করি যে কোন একজন শেখুল হাদিস, কোন একজন মুফতি আজম, কোন একজন গাউসে আজমের যখন একটা বিল্ডিং বানানোর দরকার পড়ে, তো কোনো গাউসে আজমের পরামর্শে এটা বানানো ঠিক না, কোনো খতিব সাহেব আর মুফতি সাহেবের পরামর্শে বানানো ঠিক নয়। এই এই জ্ঞান আল্লাহ যাদেরকে দান করছেন, সেই সম্মানিত ইঞ্জিনিয়ারদের জ্ঞান দ্বারাই, তাদের জ্ঞানের আলোকে একটা বিল্ডিং বানাইলে সেটা মজবুত হবে, নিরাপদ হবে, কি ঠিক কিনা ভাইয়ের? অনুরূপ ভাবে একজন একজন বড় মুফতি সাহেব, বিরাট বড় আল্লামা, বড় সাইকুল হাদিস, বুখারি শরীফ 100 বছর পর্যন্ত পড়ান, তাই বলে আপনার ক্যান্সার হয়ে গেলে অথবা আপনার কিডনি নষ্ট হয়ে গেলে, হার্ট অ্যাটাক হয়ে গেলে, তাই বলে কি সেই সাইকুল হাদিস সাহেবের দ্বারা আপনি চিকিৎসা করাবেন? কোশ্চেন কেন না, বরং চিকিৎসা জ্ঞানে যারা মহিমান্বিত, সম্মানিত, আমরা নিঃসন্দেহে তাদের কাছে স্মরণাপন্ন হওয়া, এটাই আমাদের কর্তব্য হবে। যেই জ্ঞান দ্বারা আল্লাহ যাকে ধন্য করছেন, সেই জ্ঞানের জ্ঞানীর নিকট আমাদেরকে ওই জ্ঞানের দ্বারা উপকৃত হওয়ার জন্য অবশ্যই যাওয়া উচিত, সেই জ্ঞানীর কাছে আমাদেরকে অবশ্যই মুখাপেক্ষি হওয়া উচিত। কিন্তু একমাত্র ইসলাম এরকম কি জন্য হল যে ইসলামের দুনিয়ার যে কোনো জ্ঞানের ক্ষেত্রে ওই জ্ঞানে যিনি সর্বোচ্চ জ্ঞানী, বিশ্ববাসী তার কাছে নিজেকে মুখাপেক্ষি মনে করে। কিন্তু একমাত্র কোরআন সুন্নার জ্ঞানী এরকম যে বুখারী শরীফের বাংলা অনুবাদ, ইংরেজি অনুবাদ, হাদিস শরীফের তাফসীরের অমুক অনুবাদ, বাংলা ইংরেজি উর্দু অনুবাদ, এগুলো পড়ে পড়ে, বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, সূরা রহমান আছে, সূরা ইয়াসিনা আছে, আর এরকম কতগুলো রেফারেন্স যদি একজন ডক্টর বা একজন প্রফেসর বা একজন যে কোনো ইংরেজি শিক্ষিত দিতে পারে, অনেক মানুষকে তাক লাগা যায় এবং হতমম্ব হয়ে তখন মনে করতে থাকে এই বাপরি, 150-500 বইয়ের রেফারেন্স এক মুহূর্তে দিতে পারেন, কত যোগ্য লোক! তিনি যোগ্য বটে, যে যিনি এতটা গবেষণা করেন, লেখাপড়া করেন, তিনি যোগ্য বটে, কিন্তু ইসলামের ব্যাখ্যা দেওয়ার জন্য আদৌ কোশ্চিন কালো তিনি গ্রহণযোগ্য নন। ইসলামের ব্যাখ্যার ক্ষেত্রে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হয় আল্লাহর নবী রসুলগণ, আর নবী রসুলগণের পরে সাহাবায়ে কেরাম, তাবিন তাবে তাবিন, তাদের পরে তাদের যোগ্য উত্তরসূরি এই উলামায়ে দ্বীন একমাত্র তাদের এই ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা রাখেন। আর কারো ব্যাখ্যা এই ক্ষেত্রে কোশ্চিন কারো গ্রহণযোগ্য নয়। মুসলিম জাতি যদি এই চেইন অফ কমান্ড ফলো না করে যে কথা বলবেন আল্লাহ, দিন শিখাবেন রসুল্লাহ, আল্লাহ ও রসুলের পরে এই বিশ্বের দিনের শিক্ষক একমাত্র হকানি উলামায়ে দ্বীন, এই চেইন অফ কমান্ডকে যারা ফলো করবে কোরআন সুন্নার মোতাবেক তাদের জিন্দগি আল্লাহর সন্তুষ্টি বন্দিকে সন্তুষ্টি মোতাবেক বন্দিগি বলা জিন্দগি হবে। আর যারা এই চেইন অফ কমান্ড যেটা কোরআন সুন্নার দ্বারা প্রমাণিত এটাকে যারা ফলো করবে না তাদের জিন্দগির এই কোনো বন্দিগি কোনই কাজে লাগবে না। কারণ আল্লাহ পাকের বাতলানো, আল্লাহ আল্লাহ রসুলের বাতলানো মানদণ্ড মোতাবেক তার বন্দিগি বলা জিন্দগি উত্তীর্ণ নয়। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ সকল অন্ধকার থেকে আমাদেরকে মুক্ত করে। আমার প্রিয় বন্ধুরা, আমি এক আয়াত শরীফ পড়ছিলাম, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, এই ঈমান ওয়ালারা তোমরা পরিপূর্ণভাবে আমাকে ভয় করে দেখায় দাও। যে ভয়ের মতো ভয় করা, এক ছেলে এক লোক বলল যে আমার ছেলে বললো বা আপনার কাকার ছেলে কয়টা, বলে আটটা ছেলে দেখায়, এক দুই তিন সবগুলোর দেখানোর পরে বললো যে কিন্তু দেখালাম তো বাবা কিন্তু ছেলে তো আমারই একটা, আর বাকি দেখালেন আটটা, বললো যে আপনার ছেলে কেন, বললো ছেলে তো আমার একটা, যার মানে যে বাকিগুলো জন্ম হয়েছে সেই জন্ম সূত্রে আমারই ছেলে, কিন্তু আমি যাকে দেখলে খুশি হই গর্বিত হই, এরকম ছেলে তো ভাই একটা, ও আমার কথা শুনে আমার খেদমত করে, আমি যা বলি সেভাবে চলে, এই তো তখন বাবা ওই ছেলের প্রতি কতটা খুশি এবং সন্তুষ্ট। তো বাকি ছেলেরা চুপ, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মানে তাদের যদি ছেলের মতো ছেলে হইতে হয়, বাবার প্রশংসা পাইতে হয়, বাবার সুরজর দোয়া পাইতে হয়, ওই বড় ভাই যে ছেলেটা এরকম আদর্শ ছেলে তার জীবনধারাকেই ফলো করা চাই, অনুসরণ করা চাই, তবেই সে সত্যিকার ছেলে হওয়ার এই মর্যাদার এই মর্যাদা এবং গর্ব অর্জন করতে সক্ষম হবে। শুনতেছেন ভাইরা? আমার প্রিয় বন্ধুরা, মুসলমান তো আমরা সকলে, আল্লাহ পাক আমাদেরকে ঈমান ও ইসলামের দৌলত দান করছেন, কিন্তু মুসলমানের মতো মুসলমান হওয়ার চেষ্টা করি, হ্যাঁ আল্লাহকে ভয় করার মতো ভয় করি, কিছুটা আল্লাহকে মানলাম, কিছুটা ব্যতিক্রম করলাম, কিছুটা আল্লাহর ভয়ে কাঁপলাম, কিছুটা খাম খেয়ালি করলাম। না ভাইরা, এমনটা করা উচিত না। তবে আগে যে হয়েছিল তো সেটা কি, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন এইরকম সমস্যা আক্রান্ত মুসলমানদের জন্য নিজেই পথ বাতলাইয়া দিতেন, হে মুমিনরা শুনো, তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানওয়ালারা যার যেখানে জীবনে যে কোনো এক্সিডেন্ট হয়ে গেছে একবার বা হাজারবার বা লাখ কোটি বার, আমি আল্লাহ তোমাদেরকে বলি তওবা করো, নিঃসন্দেহে তুমি সফলকাম হয়েই যাবে। কি শুনতেছেন ভাইরা? আল্লাহ পাক নিজেই পবিত্র কোরআন রাস্তা বাতলাইয়া দিয়েছেন। আল্লাহ পাক কোনো মানুষ চায় না আমার একটা সন্তান নষ্ট হোক, আমার একটা সন্তানকে শিয়ালে খাক, আমার একটা সন্তান বাঘের পেটে যাক, আমার একটা সন্তান রাস্তায় অ্যাক্সিডেন্ট করুক, এটা কি কেউ চান? কোনো বাবা মা এটা চায় না যে আল্লাহ এরকম হোক যে আমার কানা ছেলেটা আজকে কোনো এই রাত্রিবেলা আল্লাহ যেন কোনো বাঘে খেয়ে ফেলে, আল্লাহ করে একটা বাসের তলে করে আমার কানা ছেলেটা ল্যাংড়া ছেলেটা বা বুবা ছেলেটা যেন আজকেই মারা যায়। কোনো বাপ মা এটা চায়? বরং দেখা গেছে সব সময়, আমি নিজের চোখে দেখতে পাইছি সব জায়গাতে যে অনেকটা অনেকগুলো ভালো ছেলে আছে, একটা ছেলে অ্যাবনর্মাল, বাবা মা ওর পিছনেই লেগে থাকে। কি যে আল্লাহ তাআলা বাবা মায়ের অন্তরে মায়া মহব্বতের দরিয়া দান করছেন। আমি সেদিন লক্ষ্মীপুর গেলাম, তো আমার যাওয়া হয় ওখানে বারংবার, ওখানে এক বাবার কয়েক সন্তান ছেলে আছে মেয়ে আছে, না একটা ছেলে এরকম বয়স হবে মনে হয় 10-11, কিন্তু এই ছেলেটা কথা বলতে পারে না। শুনতেছেন ভাইরা? কিন্তু ওই ছেলের প্রতি বাবা ভীষণ আকৃষ্ট অনুরক্ত, তাকে দেখে কাছে বসাবে, এটা খাও সেটা খাও, ছেলে খায়, আবার একটা টুকরা বেশি দিলে ওই ছেলে এক ধমক মারে, বাবা না এটা না, ঠিক আছে ওটা সরাই দে, মানে ওরে একটা ধমক দিতে বাবা রাজি না, কিন্তু বাবা ওই ছেলের ধমক খাইতে থাকেন দিন রাত। বাবা একজন উচ্চশিক্ষিত এক দাওরা হাদিস মাদ্রাসার একজন প্রিন্সিপাল এবং শাইখুল হাদিস, কিন্তু ছেলের ধমক খাইতে থাকে, উল্টা তার খেদমত করতে থাকে, ওরে কুর্তা পরাইয়া দেয়, একটু পরপর খানা খাওয়া, একটু পরপর টিস্যু দিয়ে আর মুখটা মুছে দেয়, এরকম করতে থাকে। অ্যাবনর্মাল ছেলেটা যে একটু সমস্যাগ্রস্ত, তার প্রতি বাবা এইরকম দুর্বল মা, এরকম দুর্বল কি শুনতেছেন ভাইরা? আমার প্রিয় বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে একবার সেখানে যারা সাহাবায়ে কেরামের সঙ্গে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিল, একটা কাফের মহিলাও যুদ্ধ করতে আসছিল। এই মহিলাটা অন্যান্য কাফেরদের সঙ্গে যুদ্ধের ময়দান থেকে যখন ধরা পড়ল, বন্দী হয়ে মদিনা শরীফে আসলো, ওই মহিলাটা যেই ছোট বাচ্চা দেখে কোলে শিশু, ওইদিক তাকায় থাকে, আরেকজনের কোলে ওইদিক তাকায় থাকে, ছটফট করতে থাকে, দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে নেয়, নিয়েই খালি বুকে জড়ায় ধরে আদর করে আর বুকের দুধ খাওয়ায়। কি শুনতেছেন ভাইয়েরা? কেন? কারণ কি, এই মহিলা ইসলামের প্রতি এত বিদ্বিষ্ট, এত বিদ্বেষী, এত ভয়ঙ্কর শত্রুতা তার মধ্যে, নিজের দুধের শিশু বাড়িতে রেখে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে ময়দানে। শুনতেছেন ভাইরা? কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হঠাৎ সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আতাযুন্নুনা আন্না হাযিহি তারিহাতান গালাদিহা ফিন্নার, হে আমার সাহাবীরা, তোমাদের কারো কি এরকম ধারণা হয় যে এই মহিলা নিজ হাতে তার সন্তানকে আগুনের মধ্যে লিখে পড়তে পারবে? সাহাবায়ে কেরাম বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা কোশ্চিনকালে এমনটা ধারণা করতে পারি না। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা শুনো, লাল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাযিহি বিবালাদিহা, এই মহিলা তার সন্তানের প্রতি যতটা মায়া মহব্বত ওয়ালা, নিঃসন্দেহে মহান আল্লাহ তার এক এক বান্দার প্রতি এর চেয়ে লাখ কোটি গুণ বেশি মায়া মহব্বত ওয়ালা। শুনতেছেন ভাইরা? তো বাবা, বাবা মা যদি নিজের সন্তানের প্রতি এরকম, বিকলাঙ্গ সন্তানের প্রতি এরকম দুর্বল হয়, এতটা মায়াশীল দয়াশীল হয়, আমার প্রিয় বন্ধুরা, মহান রব্বুল আলামিন যেই বান্দার সিরাতে ঈমান দেখেন, এরকম প্রত্যেক ঈমান বলার প্রতি আল্লাহ পাকের সীমাহীন রহমতের দরিয়া উত্তাল ঢেউ খেলতে থাকে। এই বান্দা যেন জান্নাতে চলে যায়, এই বান্দা যেন যে কোনো ভুল করছিল মাফ চাইয়া পাক হইয়া জান্নাত পাইয়েই যায়। এজন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বাতলাইছেন নিজে, ইস্তাগফিরু রব্বাকুম, আরে তোমার রব যিনি তোমাকে পালেন, মাফ চাইয়া পাক হইয়া সাফ হইয়া জান্নাতে চলে যাও। শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এজন্য যার জীবনে যে কোনো ভুল আছে, আমার প্রিয় বন্ধুরা, টেনশন করতে না থাকি, হায় আমার কি হবে, হায় কি হবে, এই চিৎকারের দ্বারা কোনো কাজ হবে না। একটা বিষয়ের দ্বারা কাজ হবে, সেটা হলো নির্জন এক জায়গায় বসলাম, বললাম যে হে আল্লাহ আমি অপরাধী, মাফ করে দেন, বাস আল্লাহ পাক কবুল করলেন, জীবনের বেসুমার গুণা মুহূর্তে সাফ হয়ে গেল। আর কি বলুন, মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আসাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই, যিনি হাফিজ জিহুদুরের পীর ছিলেন, পীর জিহুদুরের পীর ছিলেন, মাওলানা শামসুল পীর ছিলেন, পীর মানে খালি এই পিসা হুজুর না, বিরাট বড় আলেম দ্বীন ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকীহ ছিলেন, মুফাসসির ছিলেন। সেই আকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআন সুন্নাহর আলোকে এক মূল্যবান কথা বলছিলেন যে মুসলমান ভাইরা শুনো, যে তওবা গুনাহুকো মিটা দিতে হয়, তোমার লাখো কোটি গুণা থাকুক, তওবা করলে সবটাই, তওবার বরকত একদম নিশ্চিন্ন হয়ে যাবে, তওবাটাকে নির্মূল করে দিবে। জেসে জেসা কে বারুদ জরা সি হতি হয়, লেকিন বড়ে বড়ে পাহাড়ও কো উড়া দিতে হয়। যেমন নাকি অল্প একটু বারুদ দ্বারা তৈরি একটা বোমা একটা পাহাড়ের গায়ে যদি নিক্ষেপ করা হয়, এই একটুখানি কে বারুদের তৈরি বোমার আঘাতে বিশাল বড় পাহাড় চুরমার হয়ে যায়। অনুরূপ ভাবে তুমি যদি তওবা করো খাঁটি অন্তরে, যে তোমার জীবনের হাজারো গুনার পাহাড় তওবার বোমার আঘাতে মুহূর্তে বিস্মার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এজন্য এক বুজুর্গ বলে, তু হো কিসি ভি হাল মে মাওলা সে লাও লাগায় যা, কুদরত জুল জালাল মে ক্যা নহি গিড় গড়ায় যা। হে মুসলমান, তুমি যত অধপতনের শিকারি হও না কেন, ভয় করো না, টেনশন করো না, চলো আল্লাহ পাকের দিকে ছুটো, হাত তোলো, মাপ চাও, ফরিয়াদ করো, তওবা করো, খোলে ওয়া না খোলে দর, উসপে হো কি তেরি নজর, তু তো বস আপনা কাম কর, ইয়ানি সদা লাগায় যা, দুয়ারে দাঁড়াও, ডাক দাও। আল্লাহ পাকের নিজাম হলো যে যেই বান্দাই আল্লাহর নিকট মাফ চাইবে, তওবা করবে, আল্লাহ পাক পবিত্র কোরআনে গ্যারান্টি দিয়া বলছেন, নিঃসন্দেহে ওই বান্দাকে মাফ করে তার জন্য জান্নাতের ব্যবস্থা করব। শুনতেছেন ভাইরা? আল্লাহ পাক পবিত্র কোরআনে গ্যারান্টি দিয়ে বলছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক দেন এবং কবুল করেন, এবং সহিহ ভাবে আল্লাহর বন্দেগী করার তৌফিক দান করেন, সুন্নতের দ্বারা জীবনটাকে সাজানোর তৌফিক দান করেন, এবং আমরা সকলে এটা পাক্কা ইরাদা করি যে আমরা আল্লাহকে সন্তুষ্ট করিয়ে দুনিয়া থেকে বিদায় হব ইনশাআল্লাহ তাআলা। আর যা কিছু ভুল ত্রুটি আছে অন্তর থেকে আমরা আল্লাহ পাকের নিকট তওবা করব, এবং নিশ্চয়ই আমরা আল্লাহ পাকের নিকট মাপ চাইব। এবং আরেকটা বিষয়, মাপ চাইতে থাকা, মাপ চাইতে থাকা, মাপ চাইতে থাকা। ছেলে মেয়ে ভুল ত্রুটি করে, এই এরকম করলি, আব্বু মাফ করে দেন, আব্বা আমার ঠান্ডা হয়ে গেছে, কি এরকম হয় না, বাবা হঠাৎ ঠান্ডা হয়ে যায়, বাপ মার মেজাজি এরকম, বাচ্চারা যখন বলে আব্বু মাফ করে দেন, যদি বুঝতে পারে আসলে ভয় পাইছে এবং লজ্জিত হয়েছে, তো একদম বাপ মা দ্রুত শান্ত হয়ে যান। আমার পীর ও মুর্শিদ রহমতুল্লাহকে দেখলাম করাচিতে এক মুরিদের উপর ভীষণ খেপা খেপছেন, এমন ক্রুদ্ধ হয়েছেন অগ্নি শর্মা, হঠাৎ ওই লোকটা সামনে দাঁড়ায় হাউ মাউ চিৎকার দিয়ে কান্না আরম্ভ করছে, হজরতকে দেখলাম একদম মুমের মতো বলতে শুরু করছেন, চুপ জিম দিয়ে গেছেন, আর ওই লোক বলতেছে হজরতজি মাফ করে দেন, হজরত একটু চুপ থাকে তারপরে বললেন যাও মাফ করে দিয়া, যাও মাফ করে দিলাম। শুনতেছেন ভাইয়েরা, লাখ কোটি পীর, লাখ কোটি গাউসে আজম, এর অন্তরে যত মহব্বত, এমনকি হাজার হাজার লাখ লাখ নবী রসুলদের অন্তরে যত মহব্বত, আমার প্রিয় বন্ধুরা এই সবটাকে একত্রিত করলে আল্লাহ পাকের যে রহমত, সে রহমতের সামনে সেটা কতটুকু, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাবালু সীমাহীন রহমতওয়ালা, প্রত্যেকেই মহব্বত রহমত দয়া সীমিত সীমাবদ্ধ, রব্বুল আলামিন তো সীমাহীন রহমতওয়ালা। শুনতেছেন ভাইরা, আর রহমান আর রহিম মানি সীমাহীন রহমতওয়ালা, এবং আল্লাহ পাক বলছেন সাবাকাত রহমতি গাজাবি, তোমরা হাজার গুণা করলে আমার গুসা তো আসে কিন্তু ক্ষমা চাইলে আমার রহমতই অগ্রগামী হয়ে যায়। শুনতেছেন ভাইরা, আমার রহমত অগ্রগামী থাকে। এজন্য এক বুজুর্গ হিন্দুস্তানের তিনি বলছিলেন, মেরে করিম সে ঘর তত্রা কি সিনে মাঙ্গা, তো দরিয়া বাহা দিয়ে হে, দুর্বে বাহা দিয়ে হে, মহান রব্বুল আলমিন এত সীমাহীন দয়াওয়ালা, কোন বান্দা যদি রব্বুল আলমিনের কাছে বলে আল্লাহ একটা ফোঁটা দেন না আমাকে, আল্লাহ পাক কবুল করেন, যে ও কাতরা ইচ্ছে বলতেছে একটা ফোঁটা, ও চাইতেই পারছে এক ফোঁটা, আর বেশি বলতে পারলো না, কিন্তু এক ফোঁটা শুনলে রব্বুল আলমিন ওকে এক সাগর দিয়ে দেন, এবং সাগর ভরা মণিমুক্তাও দিয়ে দেন আল্লাহ তাআলা। আমার বন্ধুরা, আমরা চাইতে জানি না, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ পাক বলেন বান্দারা আমাকে ডাক দাও, আমি অঙ্গীকার করলাম নিশ্চয়ই আমি সাড়া দিব। মুফতি শফিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে মারুফুল কোরআনে বলেন, মুসলমান কি হলো, যে আল্লাহ পাক যে ওয়াদা করছেন আমাকে ডাকলে আমার কাছে চাইলে আমি সাড়া দিব, কাফের মুশরিকরাও দুনিয়াতে যদি আল্লাহর নিকট চাইতে থাকে প্রার্থনা করে, এই দুনিয়ার জীবনের জন্য অন্তত আল্লাহ পাক কাফের দোয়াও কবুল করেন। তো তুমি তো মুসলমান, তো তোমার দোয়া কি আল্লাহ তাআলা কবুল করবেন না? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ দোয়া, যেই বান্দা নাছোড় হয়ে আল্লাহর কাছে চাইতে থাকে আল্লাহ পাক খালি কবুলই করেন না, তাকে নিজের প্রিয় পাত্র বানায় দেন, প্রিয় পাত্র বানায় নেন। এজন্য আল্লাহর খাস বান্দা হওয়ার এক তরিকা হলো, একটা হলো গুনাহ থেকে মুক্ত থাকা, আরেকটা হলো বেশি বেশি আল্লাহর জিকির করা, আরেকটা হলো খালি বলতে থাকা, চাইতে থাকা আল্লাহ আমাকে দেন, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমার চোখে ব্যথা করে আল্লাহ, আল্লাহ আমার একটু জ্বর জ্বর লাগে ভালো করে দেন আল্লাহ, আল্লাহ আমার সর্দি লাগছে আল্লাহ ভালো করে দেন আল্লাহ, ইয়া আল্লাহ আমার মাথা ব্যথা আল্লাহ ভালো করে দেন আল্লাহ, আমার কাপড় লাগবে, আমার কুর্তা লাগবে, আমার বাজার লাগবে, আমার দেন আল্লাহ, মানে বলতেই থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার তোমার স্যান্ডেলের এই ফিতাটা যদি ছিঁড়ে যায় তো কিনবে, দৌড় দিয়ে যে কিনতে যাবে না, আগে রব্বুল আলামিনকে বলো আল্লাহ আমার ফিতা লাগবে স্যান্ডেলে, ফের কিনে নিয়ে আসো, ফের মনে মনে ভাববা, যে বুজুর্গ আরেকজন হাদিসের ব্যাখ্যায় বলেন যে তখন মনে মনে ভাববা যে আমার মাওলা আমাকে দিছেন এটা। শুনতেছেন ভাইরা, আমার মাওলা আমাকে দিচ্ছেন, প্লেটের মধ্যে ভাত আসলে না মনে করি যে আমি যে কিনে নিয়ে আসছিলাম সেই পয়সার চাল দিয়ে এখন ভাত খাই, আরে এইরকম কোশ্চিন কেন না মনে করি, এটা ইসলামের শিক্ষা না, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিচ্ছেন, খাইবা তখন বলবো আলহামদুলিল্লাহ আল্লাযী আতমানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন, আমার মাওলা আমাকে খাইতে দিচ্ছেন, আমার মাওলা আমাকে পানি পান করে আমার পিপাসা নিবারণ করে দিচ্ছেন, আমাকে আরাম দিয়ে দিচ্ছেন। শুনতেছেন ভাইরা, আজিম ইসলামের শিক্ষা, মিয়া ইসলামের শিক্ষা, এক এক তালিম এক এক শিক্ষা অনেক গভীর, অনেক বেশি মর্মময়। আল্লাহ তাআলা কামিল ইসলামের জিন্দগি আমাদের সকলকে দান করেন। এখানে কোন মাদ্রাসার উদ্যোগে না এটা, কি মাদ্রাসা, দারুল জামিয়া ইসলামিয়া সানারপাড়ের উদ্যোগে আজকে মাহফিল মাশাআল্লাহ। ওনারা আমাকে শুনালেন যে মাদ্রাসা মিশকাত শরীফ পর্যন্ত, আগামী বছর বুখারি শরীফ দাওরা হাদিস ওনারা খুলবার চিন্তা করছেন, আল্লাহ তাআলা কবুল করেন এবং বেশুমার বরকত দান করেন, এবং মুসলমান ভাইদেরকে এই প্রতিষ্ঠানের খেদমত করার জন্য খুব তৌফিক দান করেন, সকল দিনই প্রতিষ্ঠানকে আল্লাহ কবুল করেন, বেশুমার রহমত বরকত প্রতিটি দিনই প্রতিষ্ঠান এবং মার্কাজ ও কেন্দ্রে আল্লাহ তাআলা নাজিল করেন, এবং মুসলমানদেরকে দীন ইমানের উপর অটল জিন্দেগি নসিব করেন, সব বিভ্রান্তি গুমরাহী থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। ماشاءالله حيات الله تمام.
কেউ নড়লে চললে তখন মনে হয় যে বোধহয় মাহফিল শেষ হওয়ার সময় হয়েছে। ওনারা মাশাআল্লাহ এমন সুন্দর আরামসে জমে বসে আছেন, আমি বুঝতেই পারি না মাহফিল শেষ হওয়ার সময় হয়েছে কিনা, যার কারণে আমার কথা খানিকটা একটু লম্বা হয়েছে। পরে দেখলাম কেউ কিছু নড়ে চড়ে না, তাহলে আমারই থামা উচিত, পরে আমি থামছি, কারণ কোন রকমের থামবার সংকেত পাওয়া যাচ্ছে না। পরে ভাবলাম আর কত, পরে তো নিজেই থামলাম। ওনারা পরীক্ষা এত এত বেশি ফার্স্ট ডিভিশন ফার্স্ট হয়েছে যে ওনাদের পরীক্ষার ডিভিশন দেখতে দেখতে পরে আমাকেই থামতে হয়েছে। এখন কি করবো ভাই, দোয়া চলেন সকলে আল্লাহর কাছে দোয়া করে। দোয়ার সময় অনেকে ভয় পায় যে আমি গুণাগার মানুষ কি হবে, কত যে মাথা আমাদের খারাপ ঠিকঠাক নাই কোন। আরে যে কোনো সন্তানই হোক না কেন, চাই সে বাপমার কথা না মানে না মানে, কিন্তু ঘরে এসে যখন ডাক দেয় বলে মা ক্ষুধা লাগছে ভাত দেন, তো মায়ের মনটা কাঁপে কিনা, বিগলিত হয় কিনা। আমার প্রিয় বন্ধু, আমি আল্লাহর কসম করে বলি যে বান্দা যখনই আল্লাহর কাছে চায় আল্লাহর কসম আল্লাহ পাকের রহমত নিঃসন্দেহে তার দিকে মুতাওয়াজ্জ হয়ে যায়। আমার ভাইরা হিম্মতের সাথে বড় দিল নিয়ে আল্লাহর কাছে চাই। আর কোন বাপ যদি ভিক্ষুক হয়, বাবার কাছে আসেই আর থাকি 10 টাকা 15 টাকা 20 টাকা, ছেলে যদি বলে যে আব্বু আমার 10,000 টাকা দেন, তো বাবার মাথা ঠিক থাকে কিরে, তো আমি 10,000 টাকা দিব কোথেকে, আমি কি 6 মাসে 10,000 টাকা কামাই করতে পারি? কিন্তু রব্বুল আলামিন এমন রব্বুল আলামিন, আল্লাহ পাক বলেন যে আমার নিয়ামতের কোন সীমা নাই, কুল কিনারা নাই। ওয়াইন তাউদু নিয়ামত আল্লাহ লা তুজুহা, তোরা এবং তোদের বাপ দাদা সবাই মিল্লা আমার নিয়ামত গুনতে শুরু করলে কোন কুল কিনারা কোনোদিন পাওয়া সম্ভব না। এছাড়া বিশ্বের মানুষ যদি সবাই মিল্লা সিদ্ধান্ত নেয় যে যত বড় ম্যাথমেটিক্স বিশেষজ্ঞরা আছেন আমরা সবাই মিল্লা হিসাব করবো টোটালি পৃথিবীতে আল্লাহর নিয়ামতের পরিমাণ কি, একটু পরীক্ষা করে দেখি। এরকম 10 বছরের একটা বা 20 বছরের 50 বছরের একটা প্ল্যান নিয়ে যদি বিশ্বে আল্লাহর নিয়ামত কি পরিমাণ আছে এটা একটা ফাইনাল হিসাব করার জন্য মানুষ চেষ্টা আরম্ভ করে, কি পারবে কেউ শেষ করতে এটা? তাহলে এইরকম সীমাহীন রব্বুর রহমতের রহমত এবং অনুগ্রহ আলা যে আল্লাহ এই পৃথিবীটা ছোট্ট পৃথিবীটাতে এত নিয়ামত, তা আমাদের দৃষ্টির আড়ালে কি অনন্ত নিয়ামত তার রয়ে গেছে প্রিয় বন্ধুরা। সেজন্য সে আল্লাহর নিকট থেকে চাইতে কারোই কার্পণ্য করা উচিত না। যেই বান্দা ভালোভাবে আল্লাহর কাছে চাইতে এখনো জানে না এবং ভয় পাচ্ছে কি বলি এভাবে চাই কিভাবে, এর মাথা এখনো বোকামিতে ভরা, বুঝতেছেন ভাইয়েরা? ও যদি বুদ্ধিমান বন্ধ হইতো মাথাটা এখন ঠিক হইতো তাহলে কিন্তু এই কাজ সে কোশ্চিন গুলো করতে পারত না, কারণ সে রসুল্লাহ সাল্লাহ প্রাণপ্রিয় চাচা হামজা রাজিউল্লাহ তাল্লাহ হত্যাকারী নিষ্ঠুর ভাবে যে হত্যা করছিল যে লোকটা হৃদয় বিদারক ভাবে, সেই মানুষটাও মাফ চাইছে আল্লাহ তাল্লাহর কাছে ইসলাম কবুল করে যে আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ পাক তাকেও মাফ করে জান্নাতের ফয়সালা করছেন। তো কি ব্যাপার, সেই রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে এবং তার নিকট দয়া চাইতে আমরা পিছনে থাকবো কেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا وجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم احسن عاقبتنا في الأمور كلها، واجرنا من خزي الدنيا وعذاب الآخرة، رب اغفر وارحم وأنت خير الراحمين، ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه، وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه، اللهم اجعلنا هداة مهتدين، غير ضالين ولا مضلين، رب اغفر وارحم وأنت خير الراحمين، أي الله مد الشكر كما أفكرن، الله مد كما أفكرن، الله شعب كنا ما أفكرن، الله مد جنة جنة الفسلة كرن، جهنم تكي عمد كي نجات دان كرن، أفر عذاب وغزوب تكي عمد كي حفاظت كرن، أي الله مصيبت تكي حفاظت كرن، تمام لانسونا تكي عمد كي حفاظت كرن، شمست مسلمان كي حفاظت كرن، عمد كي كامل هدايت দান করেন, সমস্ত মুসলমানকে কামিল হেদায়েত দান করেন। আয় আল্লাহ কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে জিন্দেগি দান করেন। উলামায়ে দ্বীন, আয় আল্লাহ আপনার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে আমরা যে হেদায়েত পাই, উলামায়ে দ্বীন যে কোরআন সুন্নাহর ব্যাখ্যা দেন সেটাই সঠিক ব্যাখ্যা। আয় আল্লাহ উলামায়ে দ্বীনের হেদায়েত এবং ব্যাখ্যা মোতাবেক ইসলাম অনুসরণের তৌফিক আমাদেরকে দান করেন, সমস্ত মুসলমানকে দান করেন। আধুনিক বিশ্বে যে সকল আবেগী মুসলমানরা ইসলামের নানান মন গড়া ব্যাখ্যা দিতে অভ্যস্ত হয়ে গেছে, আয় আল্লাহ ওই মুসলমানদেরকে হেদায়েত দান করেন। তারা যদি কোনো বাতিল শক্তির খপ্পরে পড়ে থাকে, আল্লাহ সেই বাতিল শক্তির খপ্পর থেকে তাদেরকে আপনি উদ্ধার করেন, হেদায়েতের আলোকে আমাদেরকে আলোকিত করেন, তাদেরকে আলোকিত করেন। আল্লাহ উলামায়ে দ্বীনকে এড়ায় গিয়া যারা মুসলিম সমাজে ইসলামের ব্যাখ্যার নামে হাজার
আরো বিভ্রান্তি সৃষ্টিকারী তাদেরকে আল্লাহ বিভ্রান্তির অন্যায় অপরাধ থেকে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, সমগ্র মুসলিম বিশ্বের উপর রহমত নাজিল করেন। আল্লাহ আমাদের দেশের যত জরুরত সমস্ত জরুরত সমূহ আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করে দেন। আল্লাহ আমাদের দেশের দেশটাকে সর্বাঙ্গীন ভাবে আপনি উন্নতি অগ্রগতি সমৃদ্ধি নসিব করেন। আল্লাহ আমাদের দেশে বেসুমার রহমত বরকত নূর নাজিল করেন, বেসুমার নেয়ামত নাজিল করেন, জমিনে নেয়ামত দান করেন, আল্লাহ বাগবাগানে নেয়ামত দান করেন, পুকুরে পুষ্করের ভিতরে দরিয়ার ভিতরে নেয়ামত দান করেন। আল্লাহ আমাদের দরিয়া সমূহকে আল্লাহ মাছে আপনি মাছের দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন, সম্পদের দ্বারা পরিপূর্ণ করে দেন। আমাদের দেশের জমিনের ভিতরে অফুরন্ত গ্যাসের ভাণ্ডার আপনি দান করেন, অফুরন্ত গ্যাসের ভাণ্ডার আপনি দান করেন, অফুরন্ত গ্যাস তেলের খনি আপনি নসিব ফরমায়া দেন। আমাদের দেশকে এই গ্যাস তেলের এই সম্পদ উত্তোলনেরও এবং সংরক্ষণেরও আপনি তৌফিক এবং শক্তি দান করেন, ক্ষমতা দান করেন। আল্লাহ সেই ব্যবস্থা নসিব ফরমায়া দেন। আল্লাহ দেশ সমাজের যারা খাদেন আল্লাহ তাদেরকে মানুষের কল্যাণে নিজের জীবনকে সুন্দরভাবে আরো অধিকতর উৎসর্গিত করার তৌফিক দান করেন। তমাম বিবাদ বিশৃঙ্খলা পেরেশানি ফাসাদ আমাদের দেশ থেকে আপনি দূরীভূত করেন। মানুষে মানুষে মহব্বত ভালোবাসা আন্তরিকতা হৃদ্যতা সহমর্মিতা আপনি নসিব করেন। মানুষকে সত্যিকার মানুষের জিন্দগি দান করেন। মানুষের পশুত্ব চর্চা আমাদেরকে পরিহার করার তৌফিক দান করেন। মুসলমানদেরকে খাঁটি মুসলমান হিসাবে কবুল ফরমান। জীবনের সর্বক্ষেত্রে পূর্ণ ইসলামকে অনুসরণ করার তৌফিক দান করেন। জীবনটাকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আলোকদীপ্ত ফুলের জীবনের রঙে সজ্জিত করার তৌফিক আপনি আমাদেরকে দান করেন। নফস শয়তানের ধোকা থেকে আমাদেরকে হেফাজত করেন। কুফর থেকে শিরক থেকে বিদআত থেকে ইহুদি খ্রিস্টানদের জীবন চর্চা থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন, আমাদেরকে হেফাজত করেন। ঘরে ঘরে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে রহমত বরকত বেসুমার নূর নাজিল করেন। আয় আল্লাহ মেহরবান মালিক তমাম মোনাজাতকে নিজ দয়া আপনি কবুল করেন। এই মাজমাই মাহফিল যারা ব্যবস্থাপক যারা এতে অংশগ্রহণকারী সাহায্যকারী সকলকে কবুল করেন। আয় আল্লাহ যে মাদ্রাসার নাম শুনলাম এখানে মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসাকে আপনি দাওয়ার হাদিস পর্যন্ত কবুল করেন, এর তমাম জরুরত সমূহকে আসমানি ভাণ্ডার থেকে আপনি পুরা করে দেন। এই সব এই মাহফিলে যারা অংশগ্রহণকারী সমস্ত মুসলমান ভাইদের দু জাহানের জরুরত সমূহ আপনার অফুরন্ত খাজানা থেকে পুরা করে দেন, সকলের মুশকিল আসান করে দেন, অসুস্থদেরকে আপনি সুস্থ করে দেন, ঋণগ্রস্তদের ঋণ আদায়ের ইন্তজাম করে দেন, বেরোজগারদের রোজগারের ব্যবস্থা করে দেন, সকলের ব্যবসা বাণিজ্যে বেসুমার বরকত দান করেন। আল্লাহ যারা বেকার মানুষ তাদের সুন্দর কোনো কর্মসংস্থান করে দেন, ভালো কোনো কাজকর্মের ইন্তজাম করে দেন, হালাল রুজির দ্বার আপনি খুলে দেন। আয় আল্লাহ যারা ভুল পথে আছে চুরি ডাকাতি যে কোনো পাপের পথে তাদেরকে সকল অন্যায় অনাচার ত্যাগ করার হিম্মত তৌফিক দান করেন। আমাদের সকলের ঈমানকে আপনি চাঙ্গা বানিয়ে দেন। আউলিয়া সিদ্দিকিনের জিন্দগি আমাদের নসিব ফরমান। আউলিয়া সিদ্দিকিনের মতো এখলাস ঈমান আমাদেরকে দান করেন। রসুল সাল্লাহ আসলামের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে উত্তরোত্তর আরো বর্ধিত করেন। কোরআনকে গভীরভাবে অন্তর দিয়ে ভালোবাসার এবং জীবনে তা প্রতিফলিত করার তৌফিক আমাদেরকে দান করেন। আপনার দুয়ারে পড়ে থাকার জন্য আমাদেরকে কবুল করেন। সব দুয়ার ত্যাগ করে দিয়ে আপনার দুয়ারে পড়ে থাকার জন্য হে পেয়ারা হে মাহবুব হে দয়াময় আপনি আমাদের সকলকে কবুল করেন। মুফলিসান মাহমুদাদর কুয়েতু শাহিল্লাহ জামাল রুয়েতু দস্তে বুকশা জানবি জম্বিলে মা আফিরি বরদস্ত বরবাদ রুয়েতু হে দয়াময় হে করিম হে ক্ষমাশীল মাওলা হে সীমাহীন ক্ষমাওয়ালা। আপনি আপনার পবিত্র কোরআনে বারবার গুনাহগারদের আহ্বান করতেছেন আপনি তওবা করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আয় আল্লাহ আমরা গুনাগাররা দুয়ারে হাজির আমাদেরকে মাফ করে দেন। হে মাহবুব হে দয়াময় হে সীমাহীন দয়াওয়ালা আমাদেরকে মাফ করে দেন, আমাদের জীবনটাকে বাদশাহ বানায় দেন। আমরা বড় নালায়েকি বড় অন্যায় করে ফেলছি, আমাদেরকে মাফ করে দিয়ে আমাদের সকলকে আপনি জান্নাতের উপযুক্ত বানায় দেন, জান্নাতের অধিকারী আমাদের সকলকে করে দেন। আমাদের মা বাবাকে মাফ করেন, আমাদের সকলের সকল আপনজনকে মাফ করেন, সকল প্রিয়জনদেরকে মাফ করেন, আমাদের যারা আপনজনরা দুনিয়ার থেকে প্রিয়জনরা চলে গেছেন তাদেরকে মাফ করেন, তাদেরকে জান্নাত করেন। আল্লাহ আমাদেরকে দিন ইমানের উপরে অটল জিন্দগি দান করেন। আপনার হয়ে জিন্দা থাকে যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে তো আল্লাহ আপনার প্রিয় পাত্র হয়ে আপনার প্রেমিক হয়ে আপনার নিকট আসতে পারি, সেভাবে আপনি আমাদেরকে মঞ্জুর করেন কবুল করেন। তমাম দোয়া মোনাজাতকে রহমতুল্লাহ আলামিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে হে দয়াময় আপনি কবুল করেন কবুল করেন কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
মানুষজন মাসাআল্লাহ এসব বসে রয়েছে, আমি ভাবলাম যে যায় না তো কি করবো, পরে আমি বন্ধ করিনি।
আমাদের প্রাণ প্রিয় পীর মুর্শিদ আর বিল্লাহ হযরত ওয়ালা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকাতুম এর আত্মশুদ্ধিয় জীবন গঠনমূলক প্রতিটি অডিও বয়ান সারা বিশ্বে সম্প্রচার হচ্ছে আলহামদুলিল্লাহ। সম্প্রচার শেষে বয়ানের রেকর্ড ইন্টারনেটে আলাদাভাবে আপলোড করে দেওয়া হয়। নেটের অ্যাড্রেস www.khankabidi.com, খানকার স্পেলিং khankabidi.com, খানকা এবং বিডির মাঝে কোন স্পেস নেই। অত্যন্ত সহজ পদ্ধতিতে হযরতওয়ালা দামত বরকাতুহের বয়ান শোনার সহজ লিঙ্ক হল mixlr.com/rafiq-khanka mixlr স্পেলিং mixlr.com/rafiq- নিচের দিকে হবে একটু khankas। নিজ নিজ সুবিধা মতো বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় আপনি হযরতওয়ালা দামত বরকাতুহের এই রেকর্ডিং অডিও বয়ান আপনি পেতে চাইলে অত্যন্ত সহজ পদ্ধতি হল নিজ নিজ হোয়াটসঅ্যাপ নাম্বার এবং যে নাম আপনি ব্যবহার করেন পছন্দ করেন সে নাম আপনি পাঠিয়ে দেন 01715801869 নম্বরে। হযরতওয়ালা দামত বরকাতুহ ফটোর বিষয়ে অত্যন্ত কঠোরতা করেন, কঠোরভাবে ফটোকে বর্জন করেন, এজন্য যারাই আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাব তারা যদি ফটো ব্যবহার করতে চাই তাহলে কোন প্রাণীর ফটো যাতে তাতে না থাকে। আপনার নাম্বার আসলে বয়ান পাওয়ার যে গ্রুপ আছে এই গ্রুপে আপনাকে অ্যাড করে নেওয়া হবে। বয়ান পাওয়ার গ্রুপের নাম হল বয়ানে শাহ আব্দুল মতিন। নাম পাঠানোর পদ্ধতি হল আপনি যে নাম্বারটা দেওয়া হলো এই নাম্বারটা সেভ করুন। সেভ করার পর তিনটা অপশন আসবে ডাইনে, একটা হল কল করার জন্য রিসিভার চিহ্ন থাকবে, তার ডান পাশে থাকবে অ্যাটাচ ক্লিপ। তো তিনটা অপশনের মধ্যে মাঝখানে যে অ্যাটাচ ক্লিপ থাকে এই অ্যাটাচ ক্লিপে আপনি ক্লিক করুন। নিচে ছয়টা অপশন আসবে তাতে একটা থাকবে কন্টাক্ট, এই কন্টাক্টে ক্লিক করুন। আপনার মোবাইলে যত নাম্বার আছে সেই নাম্বার লিস্ট চলে আসবে। এখন আপনি যেই নাম্বার আপনি পাঠাতে চান, যে নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা আছে রানিং চালু আছে শুধু ওই নম্বরটায় আপনি ক্লিক করুন। ক্লিক করলে তারপরে আসবে নিচের দিকে ডান পাশে সেন্ড, সেন্ডে ক্লিক করার সাথে সাথে নাম্বার চলে আসবে আমার কাছে আলহামদুলিল্লাহ। আপনার নাম গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনি এই গ্রুপের মধ্যে কখনোই একবারের জন্য নিজের থেকে কোনো কিছু বলা বা লেখা আদৌ করবেন না। নিতান্তই যা কিছু আপনার বলার তার জন্য একই নাম্বারের আলাদা একটা আইকন আছে মসজিদে নববীর গুম্বজ এবং মিনারাওয়ালা, আপনি তাতে আপনার প্রয়োজনীয় যোগাযোগ করতে পারেন। বিভিন্ন গ্রুপে আইকনে যারা এখনো ফটো রেখেছেন তাদের কাছে আমি আবেদন করব ফটোগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য।